পাঁচই নভেম্বর 2017 তারজুমানে কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাহমদ বরকাতুহুম এর বয়ান বার্ষিক ইসলাহী ইজতেমা চর শোলাকিয়া কিশোরগঞ্জ।
এখন বয়ান করবেন যুবক দাদারা, তোমরা যারা দূরে আছো, যে হজরতের বয়ান থেকে যুবকদের বেশি খোরাক পাওয়া যায়। দেখেন বারবার বলছি, বারবার বলছি, এসআই মজলিস ফটো উঠাবেন না। যদি কেউ ফটো উঠায় দেখেন, আল্লাহর রাস্তায় বিলেট করে দেন না, যেমন শোনা হবে। বারবার ঘোষণা করা হচ্ছে যে ফটো উঠানো গুণা, বেদিন করার গুণা অনুযায়ী করেন, বয়ান রেকর্ড করেন। বারবার বলার পরেও যদি এই গুণা ছাড়ার কথাই খালি হইতেছে, এরপরও যদি গুণাই করি তাহলে এই লাইসে লাভটা কি হল? এই জন্য যারা কেউ ফটো তুলছেন, যারা তারা মোবাইল থেকে ডিলিট করেছেন, ফটো রাখবেন না, বাবা গুণা হবে। আল্লাহ তাআলা গুণার থেকে তওবা করে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখন হযরত বয়ান করবেন, খুব মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে আদবের সঙ্গে বসে শোনার এবং আমল করার তৌফিক দান করেন।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من اتقى الله عز وجل صار آمنا في بلاده. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. এখানে তিন দিন যাবৎ ইজতেমা হচ্ছে। বাংলাদেশে এই ধরনের মাহফিল কম হয়, যেখানে এসলা এবং তাসকিয়ার জন্য মাহফিল হয়, আল্লাহ পাকের মহব্বত মারেফত অর্জনের জন্য মাহফিল হয়, এবং আকাবিরের তরিকার উপরে যেখানে তাসকিয়ার আমল হয়, এমনটা হয় না যে তা না, কিন্তু কম। আল্লাহ পাক জেলা জালাল ও আম্মান ওয়ালু এই মাহফিলকে কবুল করেন, ইজতেমাকে কবুল করেন, এবং হযরত মাওলানা ইসমাইল সাহেবের হায়াতে আল্লাহ পাক অনেক বেশি বরকত দান করেন। কামের সেহত ও আফিয়তের সাথে ওনার দিনই খেদমাতকে আল্লাহ আরো বড় করেন এবং শরফে কবুলিয়ত নসিব করেন। আমার ভাই, এখানে এই ইজতেমার মাকসাদ হল নিজের এসলা এবং তাসকিয়া নিয়ে ফিকির করা, জিন্দগিকে জিন্দগি বানানো। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদুল খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, কামিয়াবি তো কাম সে হোগি না কি হুসনে কালাম সে হোগি, জিকির কে ইলতিজাম সে হোগি, ফিকির কে ইহতিমাম সে হোগি। আমার জিন্দগি কামিয়াব হবে, আমার মিশন কামিয়াব হবে যদি আমার লক্ষ্য উদ্দেশ্য মোতাবেক আমি কাজ করি। বসে থাকলে কোনো কাজ হবে না, মঞ্জিল পার হবে কাজ করার দ্বারা। জিকির কে ইলতিজাম সে হোগি, ফিকির কে ইহতিমাম সে হোগি। যেখানে থাকি, যে হালে থাকি, আল্লাহ পাকের জিকির, আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ যেন আমার জিন্দগি হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন, মানুষের জিন্দগি যখন আল্লাহর জিকির বলা হয়, দিল যখন আল্লাহর জিকির বলা হয়, এই বন্দা গুনাহ থেকে বাঁচতে বাধ্য হয়। যেখানেই যাজি হালি থাকে সে আল্লাহ পাকের খুশির ফিকিরে থাকে। জো উনকি খুশি হয় ও মেরি ভি খুশি হয়, যা দিল তুঝে ছোড়া কি জিদার ও হ্যায় উদার হাম। নিজের খুশির দরকার না, আমার খুশি তো আল্লাহ পাকের খুশির মধ্যে। আল্লাহ পাক জাল্লা জালাল ও আমানা ওয়ালু যদি খুশ থাকেন তো আমার দুনিয়াও কামিয়াব, আমার আখেরাতও কামিয়াব, জিন্দগি কামিয়াব। আর আল্লাহ নারাজ হয়ে গেলে আমার সবকিছু বরবাদ। হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহির ভাষায়, হে প্রিয় মাওলা, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর একটু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। হে আল্লাহ, যদি আপনি আমার উপর রাজি হয়ে যান তাহলে সবকিছুই আমার। আপনি আমার হলে আসমানটা আমার, এই পৃথিবী আমার, দোনো জাহান আমার। আর আপনি যদি নারাজ হয়ে যান তো আমার সবকিছু বরবাদ। আমার ভাইয়েরা, আমাদের আকাবের বুজুর্গানের দিন এই বস্তুটা হাসিল করার জন্যই এই সারা জীবন এত তালিম তরবিয়ত করতে থাকেন। এজন্যই হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলার কথাও, তরিকে তাসাউফ, তাসাউফের তাম শিক্ষার বিষয়টাকে অতি সংক্ষেপে এমনভাবে বয়ান করে দিচ্ছেন, কোন মানুষ যদি এই বিষয়টাকে মনে রাখে এবং সারা জীবন এই কথাটার উপরই আমল জারি রাখে, আল্লাহর কসম নিঃসন্দেহে সে আল্লাহর ওলি হবে এবং শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বেলায়েতের মাকাম তার অর্জন হবে এবং হইতেই থাকবে। আল্লাহ পাক সেই কথাটার উপরে আমলের জন্য আমাদের সকলকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, আমাদের সকল দোস্ত আহবাবকে কবুল করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নবরুল্লাহ তাআলা মারকাতাহু বলেন, ও যারা সি বাত জো হাসিল হ্যায় তাসাউফ কা, ইয়ে হ্যায় কি জিস তাআত মে সুস্তি মহসুস হো, সুস্তি কা মুকাবলা করকে উস তাআত কো করে, আর জিস গুনাহ কা দিল মে তাকাজা হো, তাকাজে কা মুকাবলা করকে উস গুনাহ সে বচে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তরিকতের মাশায়েখ যে বিষয়টা শিক্ষা দেন, যে লক্ষ্যের দিকে আগায় নিতে দিন রাত জান কুরবান করতে থাকেন, সেটা হলো একটা জিনিস। কি? দুইটা জিনিস। নম্বর এক, যে ইবাদত যে বন্দিগি আমার করা কর্তব্য, সেই ইবাদত বন্দিগির ক্ষেত্রে যখন নিজের মধ্যে অলসতা লাগে, অলসতার কোনো পরোয়া না করে কষ্ট করে হলো সেই ইবাদতটা পুরা করে দেওয়া, এবং যে গুনার দিকে মন ধাবিত হয়, যে হাজার বার মন যদি সে ধাবিত হইতে থাকে, মনের এই কথার পরোয়া না করা, নফসের তাকাজার পরোয়া না করা, বরং কষ্ট করা হইলেও তাকাল্লুফের সাথে সেই গুনাটার থেকে নিজেকে বাঁচানো, রক্ষা করা। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, জিসকো ইয়ে বাত হাসিল হো গই উসকো ফির কুছ ভি জরুরত নেহি। যদি এই দুইটা আমল কারো অর্জন হয় তো আল্লাহর ওলি হওয়ার জন্য তার আর কোনো কিছু করা জরুরি থাকে না। কথাটা বুঝতে পারছেন ভাইয়েরা? এক লোক বলছে যে হযরত হাকিমুল উম্মত থানভীকে, হযরতজি নামাজ তো পড়ি মজা লাগে না, নামাজের ভিতরে দিল লাগে না, মজা লাগে না। হাকিমুল উম্মত মাওলানা থানভী নবরুল্লাহ তাআলা মারকাতাহ বললেন, যে নামাজে দিল লাগে না, যে নামাজে নিজের মজা লাগে না, এই নামাজ ছাড়েও না, নামাজ পড়তে থাকো, বেমজা নামাজ, দিল না লাগা নামাজ তোমাকে নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কারণ এখানে তরিকতের মধ্যে আসল জিনিস হল আমল। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি মুরিদদের মধ্যে বারবার এই তালিম করতে থাকতেন যে আমল মকসুদ, কাইফিয়ত মকসুদ না, যে আমার ভালো লাগে কিনা, আমার কাছে মজা লাগে কিনা, মন আপনাতে নামাজের দিকে ধাবিত হয় কিনা, ছুটে কিনা, নামাজ পড়তে গেলে একদম একাগ্রতা আপনাতেই অর্জন হয়ে যায় কিনা, এটা আদৌ উদ্দেশ্য না। আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়া আলু পবিত্র কোরআনে সাফ বলে দিচ্ছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন যে কোন বান্দাকে তার ক্ষমতার বাইরে কোন দায়িত্ব আমি দেই নেই। এজন্য দিল লাগা, অটোমেটিকলি লাগে যাওয়া, এটা আমার হাতের বাইরে। হ্যাঁ, আমার না, আমার ইচ্ছাকৃত সেজদা করা, আমার নামাজে দাঁড়ানো, এটা আমার হাতে। আল্লাহ আকবর বলা এটা আমার হাতে, সামি আল্লাহ লিমান হামিদা বলা এটা আমার হাতে, রব্বি আলা রব সুবহান রব্বি আল আজিম সুবহান রব্বি আল আলা বলা এটা আমার হাতে, আমার আমার হাতের মধ্যে যে ক্ষমতাটুকু আছে সেটুকুর সুন্দর ব্যবহার দেখলে রব্বুল আলামিন খুশি হয়ে যান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নাবরাল্লাহ তাআলা মারকাদা উচ্চাইতেন, প্রত্যেক সালেক তরিকের প্রত্যেক মুসলমান যেন এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারে কি জিনিসটা আমার করতে হবে, কোন কাজটা করলে আমি কামিয়াব হয়ে যাব। আহা, এত সুন্দরভাবে হযরত বাতলাইতেন এক একটা আমল, কি সুন্দর পরিষ্কার কথা। হযরত হাকিমুল উম্মত থানভী নাবরাল্লাহ তাআলা মারকাদাহুকে এক লোক লিখছে যে হযরত জি নামাজ পড়ি খালি বসবসা আছে, মন এদিক সেদিক ছুটতে থাকে, যখন নামাজের বাইরে থাকি এই কথাগুলো খেয়ালে আসে না, কিন্তু নামাজ যখন পড়তে গেলাম নামাজের মধ্যে নানান রকমের খেয়াল আসতে থাকে, নানান কিছু মনে পড়তেই থাকে অনিচ্ছাকৃতভাবে। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে ওয়াসওয়াসার চিকিৎসা হল সেদিকে খেয়াল না করা। বসবসার চিকিৎসা হলো কি? সেদিকে খেয়াল না করা, এ হল পয়লা কথা। এজন্য নামাজের মধ্যে হাজারো কোন জিনিসের কথা মনে পড়ে, ওইদিকে আমি খেয়ালটা দিলাম না, এতটুকু আমার দায়িত্ব, তারপরে আবার মনে পড়ে, তারপরে আবার মনে পড়ে, তারপরে আবার মনে পড়ে, এই মনে পড়াটা আমার ক্ষমতার আওতাভুক্ত না, অনিচ্ছাকৃতভাবে এই কথাগুলো মনে পড়ে। এবং কিভাবে মনে পড়ে? হযরত থানভী বলেন যে শয়তান এরকম, কোন মানুষ যদি দূর থেকে লাইট মারে, আপনি এক জায়গায় বসে আছেন, আলো পড়তেছে এখানে, আরে আলো আসলো কোত্থেকে, এটা আপনি জ্বালান নাই, আপনার জায়গাতে আলোটা আপনি জ্বালান নাই, বাইরের থেকে কেউ ফোকাস মারতেছে, সেই আলোটা এখানে পড়তেছে। হযরত থানভী বলেন শয়তান অন্তরের বাইরে থেকে অন্তরের ভিতরে এরকম কিছু ঢুকানোর জন্য ফোকাস মারতে থাকে, শয়তানের ওই ধোকার এই ধোকার এই প্রচেষ্টার কারণে এইভাবে অন্তরের ভিতরে নামাজের হালতে খামোখা এটা সেটা কিছু মনে পড়তে থাকে। খোদা হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফের হাদিস, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন নামাজে দাঁড়াও শয়তান ওখানেই হাজির হয়ে যায় এবং বলে যে উজকুর কাজা উজকুর কাজা, এটা মনে করো সেটা মনে করো, হাজার জিনিসকে মনে করাইতে থাকে। তো এটা ওয়াসওয়াসা। এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে আসলেন এবং বললেন জিয়া রসুল্লাহ, এমন সব কথা এই ওয়াসওয়াসার মধ্যে আসে, মনের মধ্যে এমন এমন খেয়াল জাগতে থাকে আমার ইচ্ছার বাইরে আমার পছন্দের বাইরে, এত সব এই খারাপ খারাপ জিনিস মনের মধ্যে জাগতে থাকে ভাসতে থাকে, সেগুলো জবানে প্রকাশ করার চেয়ে আগুনে জুলে পুড়ে শেষ হয়ে যাওয়া ভালো। মানে কত মারাত্মক কথা তাহলে সেটা হইতে পারে। আর এই কথা বলতেছেন কে? একজন সাহাবি স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো সাহাবায়ে কেরামের বিভিন্ন জনই এরকম নিজের অবস্থা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন বর্ণনা করলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়াকাদ ওয়াজাতুমুহা, আচ্ছা এরকমই হয় তোমাদের বাস্তবে, হ্যাঁ যাকা সরিহুল ঈমান, এইভাবে নানান জিনিস তোমার ইচ্ছার বাইরে নানান বাজে খেয়াল তোমার ইচ্ছার বাইরে মনে পড়তে থাকাটা তোমার ভিতরে মজবুত ইমানের দলিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বুজুর্গানুদ্দিন এটার ব্যাখ্যা করে বলছেন যে যেমন এক এক লোকের ঘরে কিচ্ছু নাই, সবাই জানে এই লোকের দিন আনে দিন খায় এবং এক বেলা খায় দুই বেলা উপাস থাকে, এই লোকের বাড়িতে চোর কখনো যায় না, ভাই নাই কিছু তো যাবো কি জন্য। কিন্তু যার ঘরে ধন সম্পদ অঢেল, টাকা পয়সা হীরা মণি মুক্তা চাল ডাল হাজারো সম্পদ যার কাছে মজুদ থাকে, তো চোর সেখানে যায়, বারবার হানা দেয়, বারবার হানা দিতে চেষ্টা করে, একবারের জায়গায় একশতবার যায়, যার ঘরের থেকে একবার কিছু নিয়ে গেলে আর কিছুই নেই, সেখানে বারবার হানা দিবে কেন? ঈমান বলার অন্তরে এত বড় সম্পদ মজুদ যে ঈমানের দৌলতটুকুও যদি তার ভিতরে থাকে, আল্লাহর কসম শুধু এইটুকু ঈমানের উসিলাতে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। কারণ প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অন্তরের ভিতরে জাররা বরাবর ঈমান থাকবে নিঃসন্দেহে সে নাজাত পায়া জান্নাতে পৌঁছবে। এজন্য শয়তানের চেষ্টা হল যে কোনোভাবে এই লোকটাকে এই ঈমান থেকে বিচ্যুত করা। নেক আমল থেকে বিচ্যুত করা, নানান রকমের পেরেশানি পয়দা করতেই থাকে। কিন্তু মোমেনের এখানে দায়িত্ব হল যে শয়তান এই ফোকাস মারতেছে সেদিকে আমার খেয়ালই না করা। যদি আমি সেদিকে খেয়াল করলাম, আহা কেন এমন হয়, আহারে জালারে এই যদি কেন এমন হয় এই টেনশন করলাম, আহারে জালারে এগুলো বললাম এবং ভাবলাম যে শয়তানের প্রোগ্রামে আমি অংশ নিয়ে নিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তাহলে কি করা, এই ব্যাপারে কোনো পরোয়াই না করা, ধারি না দ্বারা খেয়ালই না করা, আমার নামাজ আমি পড়তেছি সুবহান রাব্বিয়াল আলা পড়তেছি, সুবহান রাব্বিয়াল আজিম পড়তেছি, দোয়া কালাম যা কিছু পড়তেছি বা সেজদা করতেছি, রুকু করতেছি, আত্তাহিয়াত পড়তেছি, সানা পড়তেছি, যখন যে আমল করতেছি সে আমলের মধ্যে বিলকুল মশগুল থাকা। কি কথা বুঝেন না ভাইয়েরা, আমল মকসুদ, কাইফিয়ত মকসুদ না। এখানে কাইফিয়তটা হল যে একদম মন একাগ্রভাবে এইরকম নামাজের মধ্যে ডুবে যাওয়া, আল্লাহর ধ্যানে ডুবে যাওয়া, আখরাতের ফিকিরে এরকম ডুবে যাওয়া যে অন্যদিকে মন একদম না যাওয়া, এমনটা হলে এটা একটা ভালো হালত, ভালো কাইফিয়ত। কিন্তু এটা থাকতেই হবে অন্তরের ভিতরে, এটা কোনো ফরজ না। কি কথা বুঝতেছেন আমার? কিন্তু সেজদাটা করা ফরজ, রুকুটা করা ফরজ। যখন আপনি হাজারো ওয়াসওয়াসা সত্ত্বেও এই রুকু করলেন, এই সেজদাটা করলেন, এক সেজদা কয়েক হাজার কোটি বাদশাহের চেয়ে অনেক বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আমার মুর্শিদ কুতুবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন সেজদায় থাকি তো কোথায় থাকে আসমান, কোথায় জমিন, আমার তো কোনো খোঁজখবরও থাকে না। সর দিয়ে সর উঠা তো কাহি আসমান আতা, ইয়ানি ও কাহি আস্থান আতা, ইয়ানি ও জমিন আতি ও আসমান আতা। তো নামাজের মধ্যে বিভিন্ন হালত থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করতেন তো এইরকম হালত হইত যে একদমই চেহারার রঙই পরিবর্তন হইতে থাকত। এখন যদি আপনার আমার উজুর কারণে চেহারার রঙই পরিবর্তন না হয় তো সেই উজু দিয়ে কি নামাজ হবে না, হবে কি হবে না? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাকামের সেই মর্যাদার উজু তো আমি করতে পারলাম না, কিন্তু আমার ভাঙ্গাচুরা উজু এটা দ্বারাও নামাজ সহি হয়ে যাবে। আর এই ভাঙ্গাচুরা উজুর নামাজ এটা বান্দাকে আল্লাহর কসম জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট একজনে বলল যে হযরত আমার মনের মধ্যে এত বেশি ওয়াসওয়াসার ঝড় তুফান আসতে থাকে, আমার খুব কষ্ট হয়, খুবই খারাপ লাগে। হ্যাঁ, যে এত ওয়াসওয়াসার ঝড় তুফান আসতে থাকে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, তখন তুমি এইরকম মন্ত্রে হালকা একটু ধ্যান করে নিও, আল্লাহ এই ১০০টা পরিমাণ ওজনের একটা দিল, কি আশ্চর্য আপনার কুদরতের কারখানা, আমার ইচ্ছার বাইরে, খেয়াল কল্পনার বাইরে অসংখ্য দরিয়াকে দরিয়া, ঢেউকে ঢেউ এর মধ্যে প্রবাহিত হইতেই আছে, কি আপনার আশ্চর্য কুদরতের কারখানা। তখন শয়তান মাথা পিটাইতে থাকবে নিজের, যে আমি ওরে ধোকা দিয়ে নষ্ট করতে চাইলাম আর ও কি বলে যে এটা কুদরতের কারখানা। কুদরত তো আল্লাহর কুদরত, ও এটাকে নিয়ে গেল একদম সোজা আল্লাহ পর্যন্ত। তো এটা মস্ত বড় এবাদত এবং আল্লাহ পাকের উচ্চতর নৈকট্য লাভের উসিলা হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ দান করেন। এই তাই তো হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন যে মন্ত্রের ভিতরে হাজার বাজে চিন্তা আছে, সে বাজে চিন্তা বাজে খেয়ালের পরোয়া না করে ওই আমলটুকু করা এবং অলসতা লাগে অলসতার পরোয়াই না করা, গুনার তাকাজা পয়দা হয় গুনার দিকে খেয়ালই না করা, গুনার কাজটা করলো না, হাজারবার গুনার কথা মনে আসে, হাজারবার একবার গুনার কথা মনে পড়ল, এই লোক এই গুনাটা খালি করে নেই, বিন নারীর দিকে তাকাইতে ইচ্ছা করছে, এই যে অনিচ্ছাকৃত ভাবে এই কথাটা খেয়াল যাচ্ছে, আল্লাহর কসম এর কারণে কোনোই গুনাহ হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন যে দিলের ভিতরে ওয়াসওয়াসা আশা দোষ না, আনা বুরা নিহি লানা বুরা হে, বুরে খেয়াল কা আনা বুরা নিহি লানা বুরা হে, খারাপ চিন্তা অন্তরের মধ্যে খারাপ খেয়াল এটা অন্তরের ভিতরে অটোমেটিক অনিচ্ছাতে আসলে এতে কোনো দোষ নাই, কোনো গুণা নাই। হ্যাঁ, সেটা ভিতরে আনা এটা আমার জন্য অন্যায়, এটা আমার জন্য ঠিক হবে না, এমন যদি কারো দ্বারা কখনো ঘটে থাকে তার চমৎকার চিকিৎসা হলো যে আমি ভুল করছি, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমারে মাফ করে দেন। বস হযরত হাকীমুল উম্মত থানভী বলেন, না বরাল্লাহ তাআলা মারকাদাহু, এই আকাবের মর্যাদা আল্লাহ বেশুমার গুণ বুলন্দ করেন। তিনি বলেন যে বস যে একবার যে ভুল ত্রুটি যে গুনাহ হয়ে গেছে তুমি আল্লাহর নিকট খাটি দিলে তওবা করে এই ব্যাপারে বেফিকির হয়ে যাও, এইটা নিয়ে আর টেনশন করেন, হায় রে সেদিন করলাম কি, হায় রে সেদিন করলাম কি, হায় রে সেদিন করলাম কি, এই হায় রে সেদিন করলাম কি এরকম জপ তপ করার জন্য আল্লাহ আমাদের বানান নাই। আল্লাহ আমাদের বানাইছেন আল্লাহ পাকের বন্দীগীর জন্য, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আল্লাহ পাকের ইয়াদের জন্য। তু বরায় বন্দগি হ্যাদ রাখ, বার সর আফগানদগি হ্যাদ রাখ। হযরত হাকীমুল উম্মত থানভীর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার প্রিয় বন্ধু, তোমার আমার ডিউটি, কর্তব্য এবং মিশন এবং লক্ষ্য সবসময় নজরের সামনে থাকা যায়, সেটা হল আমার জীবনের কর্তব্য, আমার জীবন লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাকের বন্দগি, আল্লাহকে সন্তুষ্ট করার কাজের মধ্যে মশগুল থাকা। মানুষ যখন চেষ্টা করে, তদবির করে, মেহনত করে, ফিকির করে, আল্লাহ পাক নিঃসন্দেহে তাকে এই কাজে কামিয়াব বানায় দেন। হাদিস শরীফে আছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যদি এক বিঘত আগায়, এই বান্দাকে আল্লাহর দিকে আগায় নিয়ে কামিয়াব বানায় দেওয়ার জন্য আল্লাহ পাক রহমত এক হাত আগায় আসে। এই বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে শুরু করে, আল্লাহ পাক রহমত ওকে কামিয়াব বানানোর জন্য দৌড়ে আসে, তাকে আগায় নিয়ে যেতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য নিজের খারাপ অবস্থার কারণে পেরেশান না হওয়া, আমি আপনাদেরকে খোলামেলা বলতে চাই, অনেক মানুষ সালেকিন যারা কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখেন, অথবা সেই ছোটবেলা থেকে আজকে 70-80 বছর পর্যন্ত নেক আমলে মশগুল এবং নেক লোকদের সঙ্গে উঠা বসা রাখেন, আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা রাখেন, মহব্বত রাখেন, কিন্তু কিছু দোষ আছে ছুটে নাই, কিছু অপরাধ এরকম আছে এগুলো ছুটে নাই, মনের মধ্যে খারাপ লাগে যে মানুষ হব কবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, আমি এতবার হজ করলাম, এখনো মানুষ হইতে পারলাম না। আহা, আমি বুখারী শরীফ পড়লাম, বুখারী শরীফ 50 বছর যাবৎ পড়াই, এখনো আমি নিজেকে মানুষ করতে পারলাম না। হায়, আমার জিন্দগি কবে বন্দীগীর জিন্দগি হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই যে লোকটা দোষ করলো, অন্যায় করলো, হয়তোবা দশটা, কয়টা দোষ করলো, হয়তোবা দশটা, কিন্তু সে যে অন্তরে ব্যথা পায়, আহা, আমি মানুষ হইতে পারলাম না, আমি আল্লাহর পছন্দের বন্দা হইতে পারলাম না। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী মিরকাছরে মেসকাত কিতাবের মধ্যে বলেন, মাসিয়াতুন আওরাসাতকা জুল্লান ওয়াস্তিকারান খায়রুম মিন তাআতিন আওরাসাতকা উজবান ওয়াস্তিকবারা, যে তুমি ইবাদত করলা আর ইবাদত করার পরে এখন মনে মনে ভাবলা, ইস, আমি কত বড় হাদিস, কেউ মাদ্রাসায় পড়াইতেছে, দিনের বড় বড় কিতাব পড়াইতেছে, সে মনে করতেছে আমি কত বড় আলেম, কত বড় আল্লামা, নিজেকে কিছু ভাবতেছে, আমি কত বড় দানবীর, আমি কত বড় হাদিসাব, আমি কত বড় আমলওয়ালা, আমি কত বড় দিনের খেদমতওয়ালা, কত লাখো মানুষ আমার দ্বারা হেদায়ত পাইল, এগুলো ভাবে এবং মনে করে এগুলো আমি করছি, আমার দ্বারা হয়েছে এই সব কিছু, এই সবটা ওজন, সবটা এরকম নিজের আমল করার পরে সেটাকে নিজের কীর্তি মনে করা, নিজের কৃতিত্ব মনে করা, এটা সম্পূর্ণ গুনাহে কবিরা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর একটা লোক যে দোষ করলো একটা দুইটা দশটা, আর করার পরে সে লজ্জিত, আহা, আমি এত নিচু, এত খারাপ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ এই গুণাগুলো ত্যাগ করার আমাকে তৌফিক দেন। ওর অনুতাপ আছে, অনুসূচনা আছে ভিতরে, ওর নজরে ও নিজেকে তুচ্ছ মনে করে। আমার প্রিয় বন্ধুরা, ইবলিসের নিকট এলেম ছিল, আমল ছিল, এবাদত ছিল, সবই ছিল, কিন্তু ধ্বংস হল কিসে? নিজেকে কিছু মনে করার কারণে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আরশাদ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিসকে চিনো, আলেম থা, আবেদ থা, ইবলিস বড় আলেম ছিল, অনেক বড় এবাদতওয়ালা ছিল, কিন্তু ধ্বংস হল আমার এলেম, আমার এবাদত, আমার এই, আমার সেই, এটা মনে করার কারণে। তাকাব্বুর আজাজিল এরা খার কর, বাজিন্দান লানত গ্রেফতার কর, অহংকার তাকে ধ্বংস করে দিল, বেয়াদবি এবং অহংকার তাকে মরদুদ বানায় দিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর এক বুজুর্গ বলেন যে, নাওমি ধাম্মবাস কে রিন্দানে বাদা নোশ, নাগা বয় খুরুজ বমঞ্জিল সিদান, হে মুসলমান গুনাগার তুমি টেনশন করো না, তুমি জানো খাঁটি অন্তরে তওবা করে নিলে হাজার বৎসরের গুনা মুহূর্তে মাফ করে আল্লাহ পাক তোমাকে ওলিদের উচ্চ স্তর স্থান দান করতে পারেন। এরকম এক দুই ঘটনা না, হাজার হাজার ঘটনা এই পৃথিবীতে আছে যে এমন নিচু শ্রেণীর মানুষ, এত নিকৃষ্ট মানুষ যার জীবন সম্পর্কে কল্পনা করা যায় না যে তার জীবনে ভালো কিছু ঘটবে, কিন্তু হঠাৎ তওবা করে একদম মস্ত বড় বলি আল্লাহ হয়ে গেছে, অনেক বড় ডাকা তওবা করে বলি আল্লাহ হয়ে গেছে, অনেক বড় মদখোর শরাবখোর তওবা তিল্লা করে বস একদম বলি আল্লাহ হয়ে গেছে। এরকম এক দুই ঘটনা না, হাজার হাজার ঘটনা। আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলতেছি যে সকল মানুষ তাকওয়াওয়ালা গুনামুক্ত জিন্দগিওয়ালা আল্লাহ পাক তাকওয়ার বরকতে তাদেরকে জান্নাতে পৌঁছাবেন। যে মানুষরা হাজারো লাখ কোটি পাপে জিন্দগি বরবাদ হয়ে গেছে আজকে সে লজ্জিত অনুতপ্ত, তার অনুতাপ আর তওবার বরকতে আল্লাহর কসম আল্লাহ পাক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিলেন। এবং এটা আল্লাহর কসম করে বলা এই জন্য সম্ভব যে কোরআন শরীফ রব্বুল আলমিন নিজে গ্যারান্টির সাথে ঘোষণা করছেন পবিত্র কোরআনের ভিতরে, সারিউ ইলা মাগফিরাতিন মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদু السماوات والارض اعدت للمتقين। আল্লাহ পাক জল্ল জালালু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলেন ছোট ভালো কাজের দিকে যেই কাজ যে আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, যে আমল দেখলে তোমার রব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, যে কোনো আমলের মধ্যে ক্ষমা পাওয়ার একটা গুণ আছে, একটা বৈশিষ্ট্য আছে। নেক আমল দেখলে আল্লাহ পাকের এমন খুশি লাগে যা তোরে মাফ করে দিলাম, যা তোরে মাফ করে দিলাম, যা তোর রাস্তা ক্লিয়ার করে দিলাম, পরিষ্কার করে দিলাম। কোরআন হাদিস আমরা পড়ি বটে, কিন্তু দুই রকম পড়া, একটা হলো অনুবাদ অনুবাদ পড়া, আরেকটা হলো ভিতরে আল্লাহর দিন পড়া, দুটার মধ্যে পার্থক্য আছে। একটা লোক সে বালেগ, যখন মানুষ বালেগ হয় মাথা থেকে পা পর্যন্ত সর্ব শরীরে বিদ্যুৎ চমকানোর মতো, বিদ্যুতে যেরকম স্পর্শ করে এইরকম একটা শিহরণ জাগে। আর একটা ছেলের বয়স হল 5 বছর, তো তার দাদি যখন বলে রাখো তোমার লাল টুকটুক বউ দিব, এক থাপ্পড় লাগাই দেয় দাদিকে কইসা, কারণ ও এই লাল টুকটুক বউটো কিছু বুঝেই না, আর এতটুকু বুঝে যে আমার বিয়ে করানোর কথা কইছে, এটাকে ভালো লাগে না তার কাছে, উল্টা ধরে মার দেয়। কি কথা বুঝেন নাই আমার প্রিয় বন্ধুরা, একটা হলো দিন বুঝা আর একটা হলো দিন পড়া, দুটা ভিন্ন জিনিস। কোরআন সুন্নার সহি এলম আল্লাহ আমাদেরকে দান করেন। হ্যাঁ, মানুষ যেরকম তাকওয়ার পথে জান্নাতে বসবে, আল্লাহর কসম বেসুমার গুনাগাররা তওবা করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন যেখানে বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, এটা গ্যারান্টিযুক্ত বিষয় যে আল্লাহ পাক তো ভালোবাসেন মুত্তাকি বান্দাদেরকে, বেগুনা বান্দাদেরকে, গুনামুক্ত বান্দাদেরকে। এই কথা এক আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করছেন, তো যারা গুনামুক্ত বান্দা তারা আল্লাহ পর্যন্ত পৌঁছবে, যারা গুনামুক্ত বান্দা তারা জান্নাত পর্যন্ত পৌঁছবে। কিন্তু আরেক আয়াতে আল্লাহ পাক দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, এটাও গ্যারান্টিযুক্ত কথা যে আল্লাহ পাক বারংবার তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার ঠিকানা জান্নাত, তো মুত্তাকির ঠিকানাও জান্নাত আর তওবাকারী বান্দার ঠিকানাও জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। আহা, আমার পীর ও মুর্শিদ কুতবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার করাচিতে হযরতের খানকায় গুনার বিরুদ্ধে এবং গুনার ব্যাপারে যারা দুঃসাহস করে তাদের ব্যাপারে এমন বলতেছিলেন, এত বলতেছিলেন সকলে একদম ক্লান্ত শ্রান্ত এবং কাতর হয়ে গেছে, হায় গুনায় আমরা শেষ হয়ে গেলাম, আমাদের জিন্দগির কি উপায় হবে। মানে এমন ভাবে গুনার বিরুদ্ধে আর গুনার যারা অভ্যাস করে চর্চা করে এই ব্যাপারে এত কঠোর ভাষায় হযরত বলতেই থাকছেন, বলতেই থাকছেন, মানুষগুলো একদম যেন জীর্ণ শীর্ণ জড়ো সড়ো হয়ে গেছে যে আমাদের জিন্দগি শেষ। এর মধ্যে হঠাৎ হযরত বলে উঠলেন যে কিন্তু শোনো একটা কথা, সেটা হলো যে কোন মানুষের অসুখ হয়েছে এরকম এরকম কোন জটিল এবং কঠিন রোগ হয়ে গেছে, যেমন অর্শলোক যে হাজারো চেষ্টা করার পরে চিকিৎসা করার পরও রোগটা ভালো হলো না, তো মানুষ কি করবে, যে ওষুধ দাওয়া খাইতে থাকো, চেষ্টাও করতে থাকো, পরিষ্কারও করতে থাকো, প্রতিদিন রক্ত ঝরে, পরিষ্কারও করতে হয়, ওষুধও খাওয়া লাগে, ডাক্তারের কাছে যাওয়া লাগে, এই সপ্তাহে গেল আবার ফের আগামী সপ্তাহে নির্ধারিত তারিখে আবার ডাক্তারের কাছে যাওয়া লাগে, ডাক্তারের কাছে আসা যাওয়া আর নিজে এগুলো পরিষ্কার করতে থাকা আর এই অবস্থা নামাজ রোজা করতে থাকা শরীয়তের বিধানের অধীনে, এটাই তোমার কর্তব্য, এছাড়া কিছু করার থাকে না। তোমাদের কারো যদি এমন রোগ হয়, এমন কোন গুনার অভ্যাস হয়ে গিয়ে থাকে যে হাজার চেষ্টা তদবিরের পরেও, হাজারবার নিজের মোর্শেদের সহযোগিতা নেওয়ার পরেও এখনো তোমার গুনা ছুটতেছে না, তো মনে করো যে কঠিন দুরারোগ্য ব্যাধিতে তুমি আক্রান্ত। তোমার একটাই রাস্তা যে একদিকে তওবা করতে থাকো, একদিকে মাফ চাইতে থাকো, একদিকে ইবাদত করতে থাকো, একদিকে আল্লাহকে ডাকতে থাকো, আরেকদিকে এই গুনার যখনই তোমার ভিতরে কোন সংগঠন দেখলা সাথে সাথে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হয়ে বলো, হায় রব্বুল আলামিন আমি বরবাদ, আপনার দয়া আপনার মেহরবানি আপনার ক্ষমা ছাড়া আমার কোন রাস্তা নাই। ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়াকাদ দাআকা ফাইন তাগফির ফাআনতা আহলুল রিজাকা ওয়াইন তাতফু ফামান ইয়াগফির সিওয়াকা। হে আল্লাহ, যে হাজারো পাপে পাপিষ্ঠ বান্দা আজকে আপনার রহমতের দুয়ারে আপনার ক্ষমার দুয়ারে হাজির, আপনি এক নজর করেন আমাকে মাফ করে দেন। হযরত থানবী খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লাগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গিড় গিড়ায়ে যা, খোল ও ইয়া না খোলে দর উস পে হো কিউ তেরি নজর, তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায়ে যা। আরে যত নষ্ট ভ্রষ্ট তুমি হো না কেন মিয়া, তোমার কাজ তো তুমি করো, সেটা হলো আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর নামের জিকির করো, টুটা ফুটা যাই পারো ইবাদত বন্দি করতে থাকো। যদি তোমার তুমি রাস্তায় পড়ে থাকো এই দুয়ার না ছাড়ো, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার জন্য রহমতের দুয়ার খুলবেনই খুলবেন। ভক্তে পয়গম্বরকে গরকো বিদারে আকেবত বিনি আজাদার হামসারে। এজন্য শুধু যে মানুষ ইবাদতের মাধ্যমেই কেবল জান্নাত পর্যন্ত পৌঁছবে এমনটা না, আল্লাহর কসম বহুত বান্দারা ইবাদত বন্দিগির হাজার ত্রুটি সত্ত্বেও খালি তওবার বরকতের জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবী, তিনি বড় মাপের যেমন সাহাবী ছিলেন বড় ধরনের ফকিহও ছিলেন, অনেক বড়। সাহাবীদের ভিতরে সকলে বড় আলেম ছিলেন না, জরুরি এলেম সকলের ছিল, শরীয়তের জরুরি এলেম জ্ঞান সকলের মধ্যে ছিল, দরকার হলে নিজেদের মধ্যে যে বড় আলেমরা ছিলেন তাদের নিকট তারা জিজ্ঞাসা করে করে আমল করতেন। কিন্তু এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে খালি সাহাবি ছিলেন না, বড় আলেম ছিলেন, একজন ফকিহ ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু না, আল্লাহ পাকের সব নবী রাসূলগণ তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং সব উম্মতের সব ভালো মানুষেরা, সব আউলিয়া বুজুরগান আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর প্রেমিকরা তাহাজ্জুদের নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের তো সকলেরই তাহাজ্জুদের অভ্যাস ছিল। অনেক সাহাবীরাই সাধারণত ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিন্তু কিছু সংখ্যক সাহাবী ছিলেন যারা নানান রকমের দিনই ব্যস্ততা ইত্যাদির কারণে ভোর রাত্রে জাগতে পারবেন না, বিদায় তারা এশার নামাজের সুন্নতের পর বিতরের আগে এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে নিতেন। কি কথা বুঝতেছেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মরকাদাও বলেন, তাহাজ্জুদের নামাজ হাদিসের আলোকে ভোর রাত্রে পড়া উত্তম, এতে ফজিলত বেশি, সওয়াব এবং নেকি বেশি। কিন্তু দুর্বল মানুষ যারা, তারা ভোর রাত্রে যদি উঠতে না পারলা তো শোনো, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয় এশার নামাজের পরে। শুনতেছেন ভাইরা কি মজার কথা, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয় কবে? এশার নামাজের পরে। এজন্য এশার নামাজের সুন্নতের পরে দুই রাকাত চার রাকাত নফল যদি পড়া হয়, এই বান্দা কাল কিয়ামতের তাহাজ্জুদ গুজার বান্দাদের কাতারে উঠবে ইনশাআল্লাহ তাআলা। ওইদিকে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরীফ মিশকাত কিতাবে বলছেন, লাইসা মিনাল কামিলিন মাল্লা ইয়াকুমুল লাইল, যেই মানুষরা তাহাজ্জুদের নামাজ পড়ে না, কামেল বান্দাদের কাতারে তারা স্থান পায় না। এজন্যই বুজুর্গানে দিন বলছেন, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলী অনেক বেশি বলতে থাকতেন, তোমরা আর না পারো অন্তত পক্ষে এই অভ্যাসটা করো যে এশার নামাজের পর সুন্নত দুই রাকাত পড়ার পরে তারপরে দুই রাকাত চার রাকাত না পারলে কমপক্ষে দুই চার রাকাত নামাজ পড়ো তাহাজ্জুদের নিয়তে। তাহলে কাল কিয়ামতে তাহাজ্জুদ যারা পড়তেন ওই বান্দাদের মতো মর্যাদা আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন এবং কামেল বান্দাদের কাতারে আল্লাহ পাক তোমাকে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। তবে সুন্নতের পরে তাহাজ্জুদের ভিতরের আগেই এটা পড়া চাই, এই দু চার রাকাত নফল তাহাজ্জুদের নিয়তে। কেন? আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের রাত্রের সব নামাজের শেষে রাখবা ভিতর নামাজকে, ভিতরটাকে সর্বশেষে রাখতে বলছেন। এজন্যই যদি ভোর রাত্রে জাগবার মতো হিম্মত নাই এরকম হয় তাহলে ভিতরের আগেই দু চার রাকাত নফল পড়ে নেওয়া চাই। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বড় মাপের সাহাবী ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন, ফকিহ ছিলেন, তো তিনি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে অভ্যস্ত ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একদিন ভোর রাত্রে এমন ঘুম ধরছে যে কোন ক্রমে আর ডাকতে পারেন নাই। হাদিসের সব শিক্ষার উপরে আমাদের নজর যদি না থাকে তো এক সাইডে আছে আর এক সাইডে নাই, উম্মতকে সহি দিনের তালিম করতে তরবিয়ত করতে সে ব্যর্থ হয়। এজন্য যে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, নিজেকে এত বড় মনে না করা যে এরপরে আর কেউ আমার মতো আমার উপরে বড় নাই, এরকম না মনে করা। আমাদের বুজুগান দিনের নিয়ম ছিল, অভ্যাস ছিল, জীবনধারা ছিল যে নিজে হাজারো এলমের মহাসাগর হওয়া সত্ত্বেও দিনের বিভিন্ন বিষয়ে অন্যান্য আলেমদের সঙ্গে পরামর্শ করতেন, কথাবার্তা বলতেন। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলীর অভ্যাস ছিল যে কোনো বিষয়ে কোনো ফতোয়ার দরকার পড়লে নিজে তিনি ফতোয়ার কিতাব সরাসরি পড়তে পারতেন, দেখতে পারতেন, সেখান থেকে নিজে সিদ্ধান্ত নিতে পারতেন, এমনটা যোগ্যতা হযরতের ছিল যেটা আমাদের আলেম সমাজের মধ্যে অনেক লোকের জানা নাই। যার কারণে আমাদের শায়খের সম্পর্কে কারো কারো ধারণা যতটা উঁচু থাকা উচিত ছিল এতটা উঁচু রাখতে তারা ব্যর্থ হচ্ছেন। কিন্তু আমি যখন করাচিতে হযরতের খানকায় ছিলাম দীর্ঘদিন একবার, তো এক মাসের উর্দুতে যখন থাকার তৌফিক হয়েছিল তো হযরতের বিভিন্ন খানকার কিতাবাদি আমি পড়তেছিলাম, মোতালা করতেছিলাম, ফতোয়ার কিতাব, হাদিসের শুরুহাত, দেখলাম যে এক এক কিতাবের হাসিয়াতে টিকার মধ্যে হযরতের নিজের হাতের লেখা, এইখানে এই হাদিস থেকে এই জিনিস পাওয়া গেল, এইখানে এই ফতোয়াটা জানা গেল, কিন্তু এইখানে এরকম লিখছেন, অমুক কিতাবের ভিতরে এই ব্যাপার আবার এরকম লিখছেন, এমনটা তার এলম আল্লাহ পাক দান করছিলেন। এত সত্ত্বেও জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুফতি যারা ছিলেন ফোন করে তাদেরকে বলতেন যে এই মশলাটা কি হবে, জিজ্ঞেস করতেন, এবং এটা এই জন্য করতেন, কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যেসব বিষয় জানো না আল্লাহর দিন সম্পর্কে, যারা জানেন তাদের নিকট জিজ্ঞাসা করো। এই কোরআনে পাকের এই হুকুমের উপর আমলের জন্য করতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবর আল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, আমি ফতোয়া দিই আলহামদুলিল্লাহ, আমি ফতোয়া লিখি, কিন্তু আমার ব্যক্তিগত কোন বিষয় যখন দাঁড়ায় তো যারা বিজ্ঞ আলেমে দিন, বিজ্ঞ মুফতি, তাদেরকে আমি জিজ্ঞাসা করে ওই বিষয়ে সিদ্ধান্ত নিই, ওইটার উপর আমল করি। আল্লাহ পাক এই আমলের তৌফিক আমাদের দান করেন। ওলামায়ে দ্বীন যদি কোরআন সুন্নার কি সিদ্ধান্ত মুহাক্কিক ওলামায়ে দ্বীন থেকে জানার মাধ্যমে সেটার উপর আমলের অভ্যাস রাখেন তাহলে ফেতনা ফাসাদ থেকে হেফাজত একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একবার আল্লামা শেখ সুলাইমান নদভী, যিনি বিশ্বকাপানো আলেমে দ্বীন ছিলেন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে বললেন, হযরত জি আমাকে একটু নসিহত করতেন। হযরত থানভী বললেন যে মাওলানা তাহকিকাত তো খুব কিজিয়ে লেকিন আমল কিজিয়ে আপনি আকাবের কে মসলুক পর। মাওলানা এলেম কালাম সাগরকে সাগর আপনি অর্জন করতে থাকেন সেটা ঠিক আছে, এলমের পিপাসা থাকা উচিত, থাকা চাই, তবে যখন একটা সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত আপনি নিজে নিয়েন না যে আমি হাজার হাজার কিতাব পড়ছি আমি নিজে সিদ্ধান্ত নিতে পারবো, এরকমটা আপনি করবেন না, বরং আপনার চেয়ে যারা বড় তারাই ব্যাপারে কি সিদ্ধান্ত দিচ্ছেন সেই সিদ্ধান্ত যায় না সেই মোতাবেক আমল করবেন, তো রাস্তা নিরাপদ থাকবে। আল বারাকা মা আকাবিরকুম, দিনের পথে কামিয়াবি, দুজাহানের কামিয়াবি, রহমত বরকতের সমস্ত দ্বার উন্মুক্ত হয়। মানুষ যখন আকাবিরের পথে চলে, আকাবির দিনের রাস্তার উপর অটল ভাবে চলে, মুস্তানাদ রাস্তে ওহি মানে গায়ে জিনসে হোক তেরে দিওয়ানে গায়ে লৌট আয়ে জিতনে ফরজানে গায়ে তাব মঞ্জিল সিরফ দিওয়ানে গায়ে। আল্লাহ পাকের প্রিয় বান্দারা আউলিয়া কেরাম যারা কদম কদম আকাবের উম্মতের অনুসারী ছিলেন তাদের রাস্তায় সিরাতুল মুস্তাকিম, তাদের রাস্তায় সরল সহজ পথ, নিরাপদ রাস্তা। আল্লাহ পাক সেই পথে চলার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একদিন এরকম তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, গভীর ঘুমে মগ্ন ছিলেন, ছুটে গেছে, এবং এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘটে গেছে। কি কথা বুঝেন না ভাইয়েরা, কারণ আল্লাহ পাক অন্য সব দিন জাগায় দিচ্ছেন, এদিন কি জাগায় দিতে পারতেন না? এদিনও আল্লাহ পাক জাগায় দিতে পারতেন, কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসমত ছিল সেদিন তিনি উঠতে পারেন না, শুনেন তো পুরো ঘটনা। সকালে যখন উঠছেন ফজরের নামাজ পড়লেন মাশাআল্লাহ, এখন সারা দিন অন্তরে ব্যথা যন্ত্রণা, কোন আমলের যে যার অভ্যাস আছে, এক লোক প্রতিদিন এরকম তার অভ্যাস আছে যে 300 বার বা 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, 500 বার আল্লাহ আল্লাহ জিকির করে, 500 বার দুরূদ শরীফ পড়ে, অথবা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ জিকির, 100 বার দুরূদ শরীফ পড়ে, কাজের কোন ব্যস্ততার কারণে যখন আজকে সে আমলটা ছুটে, যারা এই আমল করে তারা বুঝতে পারে যে কতটা কষ্ট হয়। আল্লাহ তাআলা আল্লাহ পাকের হুকুমের আজমত মহব্বত মজা আমাদেরকে নসীব ফরমায়া দেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন অনেক কষ্টের মধ্যে ছিলেন, মানসিক যাতনা যন্ত্রণায় ছটফট করতে থাকছেন, যাহারে আমার তাহাজ্জুদের নামাজটা ছুটে গেল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো রাত্রির নির্ধারিত আমল যেটা আগে থেকে করার অভ্যাস ছিল এটা যদি ছুটেই যায়, তাহলে এক কাজ করবা, দিনের বেলা পড়ে নিবা। তো দিনের বেলায় পড়লে এই যে ছুটে গেল সে আমলের ফজিলত আল্লাহ পাক তাকে নসিব করে দিবেন। কিন্তু নির্ধারিত সময় করতে পারার যে একটা মেজাজ হয়ে যায় সেটার কারণে অন্তরের ব্যথা লাঘব হইতে চায় না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সারা দিন মানসিক যন্ত্রণায় এরকম কাতর ছিলেন। পরের দিন রাত্রে যে একলা কামরা শুয়ে আছেন, কে একজন হাত পাও টিপতেছে, ভোর রাত্রে হাত পাও টিপতেছে, কে রে? হুজুর উঠবেন না, তাহাজ্জুদের সময় যেতেছে, তাহাজ্জুদ পড়েন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কে? বলল হুজুর আমি ইবলিস। আরে ইবলিস তুই তাহাজ্জুদ পড়াইতে আসছিস, এটা কিরকম কথা? ইবলিসে কি তাহাজ্জুদ পড়া, কি কথা বুঝেন নাই? হয়তো কারো এই ধারণা থাকতেও পারে, কি জানে, হাজার হাজার অপরাধ করানোর ফাঁকে ফাঁকে ভালো পরামর্শ দিয়ে এক দুইটা ভালো কাজ করায় দিলে দিতেও পারে, আল্লাহর কসম এটা অসত্য কথা, কি কথা বুঝেন নাই? কারণ প্রতিটি আমলের মধ্যে জান্নাতে নেওয়ার সেফত এবং বৈশিষ্ট্য আছে, যে কোনো আমলের কে উসিলা বানায় আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। এজন্য কোশ্চিন কালো ইবলিস একটা মাত্র ভালো কাজেরও কোনো সহযোগিতা করে না, কি কথা বুঝতেছেন ভাইরা? তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবলিস এটা বলল যে হুজুর আমি তো ইবলিস, তো এরকম পাকা কোন আলেমে দিন আল্লাহ ওয়ালার নিকট থেকে যারা তরবিয়ত পান না কিন্তু অন্তরে আল্লাহর মহব্বত আছে, ইবাদতের জজবা আছে, মজবুত পাকা আলেমে দিনের সঙ্গে সম্পর্ক না রাখার কারণে এত হাজার আমল ইবাদত সত্ত্বেও গুমরা হয়ে যাওয়ার আশঙ্কা বিদ্যমান থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক বুজুর্গের যখন ইন্তেকাল হয়, মৃত্যুর সময় হয়, তো ওই সময় শয়তান আসছে, আয়েশা ধোকা দেয় যে আমি এই যুক্তি পেশ করলাম, খোদা নাই। তো সে ওই বুজুর্গ এগুলোকে খণ্ডন করতে থাকেন, আবার ও পাল্টা একটা ধোকা দেয়, ধোকা দিয়ে ওনাকে অন্ধকারে নিক্ষেপ করার চেষ্টা করতে থাকে। এই বুজুর্গ ওটাকে এলমের আলোকে এরকম জবাব দিতে থাকেন, খণ্ডন করতে থাকেন। এইরকম করতে করতে দীর্ঘ সময় চলল, সৎখানিক প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে গেছে, কোন ক্রমেই শয়তান তাকে ধোকার মধ্যে ফেলতে পারল না। পরে সর্বশেষ সে শয়তান বলল, আরে আল্লাহর ওলি, নিজের এলেমের জোরে পার পেয়ে গেলেন, না আমি যে হামলা করছিলাম আজকে পার পাওয়ার কোন উপায় ছিল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সাথে সাথে ওই বুজুর্গ আল্লাহর ওলি যিনি বড় আলেমে দিন ছিলেন তিনি বললেন, এ খবিস ইবলিস, এ লাইন, হে মালুন, আমার এলেমের জোরে না, সিরফ আল্লাহর রহমতের জোরে আমি বেঁচে গেছি। আমার ভাইরা, এজন্য খালি এলেম যথেষ্ট না, খালি আমল যথেষ্ট না, সেই সঙ্গে কোন আল্লাহর ওলির সোহবত যদি থাকে, দোয়া যদি থাকে, তো আল্লাহ পাক নিঃসন্দেহে তার জন্য রহমতের দুয়ার খুলে দেন। ইন্না নাফসাল আম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রব্বি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু পবিত্র কোরআনে বলেন, নফস, আর নফসেরই ওই নফসের আরেক সাথী হল ইবলিস। ইবলিস এবং নফস এদের কাজই হলো খালি নষ্টমের দিকে নিতে থাকা, কিন্তু আল্লাহ পাক বলেন, আমার স্পেশাল রহমতের যারা ছায়া যারা পাওয়া যায় নিঃসন্দেহে তারা কামিয়াব হয়ে যায়। ওই ইবলিসের লাখ ধোকা, নফসের লাখ ধোকা তাদেরকে কোনো ক্রমেই ক্ষতি করতে পারে না, হয় তারা নেক আমল করে, আর না হলে ভুল হয়ে গেলে তওবাতুল্লাহ করে আল্লাহ পাকের রহমতের ছায়ার মধ্যে এসে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। হ্যাঁ, এরকম যে পাকা আলেমে দিন যারা, যে শায়েক এরকম বানানো, হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন যে শায়েককে আন্দর দিন হো আম্বিয়া কা সা, اور سیاست یعنی مواخذہ مواقبہ ہو سلاطین کا سا اور تجویز ہو اطبا کسی شاید کے رکم ہوا چاہیے ترکس سے انبیاء کرام علم موجود سے انبیاء کرام دے رکم اکٹ علم آلو کے فصلہ کرتے شاید کے نکٹ ای رکم مضبوط پکا دین علم تھکا چاہیے اور যে তার শাসন হওয়া চাই রাজা বাদশাহদের মতো, যে কোনো ব্যাপারে মুরিদ কোনো ভুল ত্রুটি করলে ছাড় নাই, যে সে এমন ভুল করল যেটার জেরে সে দুনিয়াতে ব্যয়জ্যত হবে কিংবা কমপক্ষে আখেরাতে ব্যয়জ্যত হবে এবং জাহান্নামের কীট হবে, আর সহায়ক সেটা দিকে চুপচাপ থাকবেন, সে সহায়ক না, সে সহায়ক হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কথা বুঝছেন ভাইয়েরা? আর সহায়কের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকা চাই পাকা মজবুত ডাক্তারের মতো, মজবুত ডাক্তার পিজি হসপিটালের ডাক্তার এম এ জলিল বা এবিএম আবদুল্লাহ সাহেব যখন যে প্রেসক্রিপশন দেন মুরিদরা একদম খুশি, যে উনি যে প্রেসক্রিপশন দিয়েছেন এটার উপর কাজ করলে, এই মোতাবেক ঔষধ সেবন করলে নিশ্চয় আমি ফায়দা পাবো, এত বড় মাপের তারা ডাক্তার। তো সহায়ক বড় ডাক্তারের চেয়েও বড় ডাক্তার হওয়া চাই, তার প্রেসক্রিপশন যেন মুরিদের জন্য নিঃসন্দেহ উপকারী হয়। আর হযরত আমাদের আকামের বলছেন যে যখন কোন মানুষ শায়েক হন আর আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নিবিড় এবং গভীর হয়, যেটাকে তাআল্লুক মা আল্লাহ বলে, তো তাকে চলার জন্য আল্লাহ পাক যেরকম সাহায্য করেন, তার মুরিদদেরকে চালানোর জন্য আল্লাহ পাক তাকে সাহায্য করতে থাকেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। হ্যাঁ, তো ওই এইরকমই এক ঘটনা, শেখ যদি এলেমওয়ালা না, সহি এলেমওয়ালা না হন তো কিরকম বিপর্যয় হয়। হ্যাঁ, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নিকট ভীষণ আগ্রহ নিয়ে এক যুবক আসছে, লোকেরা বলছে জমানার শ্রেষ্ঠ উলি জুনায়েদ বাগদাদি, তিনি যেমন শ্রেষ্ঠ উলি তেমন শ্রেষ্ঠ আলেমও, অনেক বড় মুফতি সাহেব, তুমি তার কাছে যাও তোমার বড় উপকার হবে। এক যুবক এরকম আবেগে মহব্বতে সেখানে গেছে যে হুজুরের যত দোয়া পাই, যত স্নেহ পাই, যত কাছে থাকতে পারি, যত বেশি তার কাছ থেকে আমি নিতে পারি, এই ফিকির ছিল তার মধ্যে। দশ বছর একটানা থাকছে, সবসময় শায়েখের কাছে এবং বিভিন্ন খেদমতে উজুর পানি আইনে দেয়, কাপড় চুপড় ধুয়ে দেয়, দস্তরখান বিছিয়ে দেয়, প্লেট ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, মাথায় তেল দিয়ে দেয়, মানে সব রকমের খেদমত করতে থাকছে হযরতে জুনায়েদ বাগদাদির। জুনায়েদ বাগদাদি বড় জিলানির নাম শুনলে কিছু লোকের অভ্যাস হয়ে গেছে, যারা সঠিকভাবে জানে না তারা মনে করে কিছু পীর সাহেবের নাম বলছে। আরে ভাই, আমার যে পীর সাহেবের নাম জুনায়েদ বাগদাদি, তার জমানার শ্রেষ্ঠ আলেমদের একজন ছিলেন, শ্রেষ্ঠ মুফতিদের একজন ছিলেন। হযরত বড়পীর জিলানি রহমতুল্লাহ আলাই হাম্বলি মজহাবের উচ্চ মানের আলেম এবং মুহাদ্দিস ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নিকট এই যুবক দশটা বছর কাটায় দিল, দশটা বছর কাটায় দিল। ওরে দেখেছেন না, সেরকম তো কিছু পাইলাম না, কারণ ওলি আল্লাহদের কাছে শুনছিলাম যে বাতাসের উপর উঠতে পারে, পানির উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়তে পারে, ইচ্ছা করলে পানির উপর দিয়ে দরিয়ার উপর দিয়ে হাইটে গিয়ে ওই পারে চলে যেতে পারে, এইরকম আজব আজব ঘটনা হয় ওলি আল্লাহদের জীবনে। এই লোকটার নিকট দশটা বছর থাকলাম তো এইরকম কিছু তো দেখলাম না, তাহলে তো মানুষের কাছে যা শুনলাম সেরকম বড় মাপের ওলি আল্লাহ উনি না, তো তাহলে আর থাকার দরকার নেই, তো আমি চলি। এখন বিদায় নেওয়ার জন্য হযরত জুনায়েদ বাগদাদির নিকট গেছে, গিয়া তো বলছে যে হযরত আমি বিদায় নিতে চাই, আমাকে বিদায় করেন, বড় আশা নিয়ে আসছিলাম, ব্যর্থ মনোরথ হয়ে আজকে আমি বাড়ি ফিরতে হচ্ছে। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, বিষয়টা কি? বলল যে আমি শুনছিলাম আপনি বড় ওলি আল্লাহ, সেজন্য আসছিলাম, দশটা বছর পর্যন্ত আমি অপেক্ষা তো করলাম কিন্তু আপনার মধ্যে ওলি আল্লাহ হওয়ার কোন প্রমাণ আমি পাইলাম না, এজন্য নিরাশ হয়ে আজকে আমাকে ফিরতে হচ্ছে। হযরত জুনায়েদ বাগদাদির কাছে সে বলল যে ওলিদের নিকট কারামত থাকে, আপনার কোন কারামত, আপনার কোন জীবনে একটামাত্র অলৌকিক বিষয় অলৌকিক ঘটনা তো আমি দেখলাম না। আহা, হযরত জুনায়েদ বাগদাদি এই লোকটার উপরে বিরক্ত হয়ে বিদায় করতে পারতেন, কিন্তু আল্লাহর ওলিদের অন্তরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের নূর নবুয়তের আসর এবং ফয়েজ থাকে। রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সারা জাহানের জন্য যেরকম রহমত, আউলিয়াদেরকে আল্লাহ পাক উম্মতের জন্য এরকম রহমত বানায় দেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের নায়েব হিসাবে। কথা বুঝেন নাই? হযরত জুনায়েদ বাগদাদি দেখলেন এই লোকটা পীর পূজা করার জন্য আসে নাই, আমাকে খোদা বানানোর জন্য আসে নাই, নিজের দুনিয়ার জন্যও আসে নাই, সে আসছিল আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতের কামিয়াবির জন্য। তবে তার মধ্যে একটা ধারণা জন্মে আছে যে ওলি আল্লাহ হলে তো তার দ্বারা আমি কামিয়াব হবই, কথা তো সই, কিন্তু ওলির মাপকাঠি কি সে বিষয়টার সঠিক জ্ঞান তার মধ্যে নাই, এই হল ত্রুটিটুকু। এক্ষেত্রে আমার সাহায্য করা উচিত। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওর প্রতি স্নেহের আতিশয্যে আপ্লুত হয়ে তখন বললেন যে আমার ভাই তুমি এই কথা বলো, দশ বৎসর যে তুমি আমার নিকট থাকছো, এই দশ বৎসরের মধ্যে একটা মুহূর্তের জন্য কোন কাজে জুনায়েদকে তুমি দেখছিলা যে রসুল্লাহ সাল্লাহ আলাইসামের সুন্নতের খেলাফ কাজ করছে? তো ওই যুবক তখন বলে যে হযরত আমি দশ বছরের মধ্যে সুন্নতের খেলাফ কোনো কাজ করা বা আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ করা এক মুহূর্তের জন্য আপনার মধ্যে আমি দেখি নাই। হযরত জুনায়েদ বাগদাদি বললেন যেই বান্দা দশ বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করে না, নিজের নবীর সুন্নতের খেলাফ কাজ করে না, এর চেয়ে বড় কারামত বড় অলৌকিক ঘটনা তুমি কি দেখতে চাও? ওই যুবক তো মুসলমান ছিল, সে শত্রুতা করার জন্য আসে নাই, নিজেকে গড়ার নিয়তে আসছে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের সাহায্য তার নিকট এসে গেছে, অন্তর তার খুলে গেছে, সে সাথে সাথে বুঝতে পারছে যে আমার তো বড় ভুল হয়ে গেছে, পায়ের উপর পড়ে তার কাছে মাপ চাইছে, হযরত যেই রাস্তা আপনি চলছেন আল্লাহ পর্যন্ত সেই রাস্তা আমাকেও সেই পথে নিয়ে চলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই লোক এই যে শায়খ ছিলেন মুর্শিদ ছিলেন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, একদিকে বড় মাপের আলেমে দিন ছিলেন আরেকদিকে আরেফে কামিল ছিলেন, তো তার সান্নিধ্যে গিয়া এই লোকটা যে কোনোভাবে ব্যর্থ হওয়ার মতো একটা মুহূর্ত একটা সুরত আসলেও আল্লাহ পাক সেই এলম এবং আমল আর নূরের বরকতে তাকে বাঁচাই দিয়েছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বড় আলেমে দিনও ছিলেন তো তার এটা জানা ছিল যে ইবলিস মুহূর্তের জন্য কোন ভালো কাজে সহযোগিতা করতে পারে না। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে ইবলিসকে ধরে বসছেন এবং বললেন যে খবরদার আমি তোরে ছাড়তেছি না যতক্ষণ না তুই সত্য কথা বলবি, ব্যাপার কি, তুই আশ্বাস কোন মতলবে সেটা আমাকে বুঝাইয়া বল, তুই ভালো কাজের জন্য তুই তাহাজ্জুদ পড়ানোর জন্য আসবি এটা কশ্চিনকালও হইতে পারে না, তোর মতলব আমাকে খুলে বলতে হবে। তখন ইবলিস বলতে শুরু করল চোর তো চুরি, কথা বুঝেন নাই, চোরের আত্মার কত বড় হয়, ও ধরা পড়ে গেছে এখন কাতর হয়ে গেছে, এখন সে বলে যে হুজুর ব্যাপারটা ছিল এই যে গতকাল আপনার তাহাজ্জুদ ছুটল যে তো এই কারণে আপনি যে অনুতাপ অনুশোচনা কান্নাকাটি বুকের ব্যথা অন্তরের যন্ত্রণা সারাটা দিন যে আপনার অন্তরের ভিতরে ছিল এইটার বরকতে লাখ কোটি তাহাজ্জুদ পড়ার চেয়েও ঊর্ধ্বের মর্তবা আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন, অন্তরের অনুতাপ অনুশোচনা আল্লাহ পাকের নিকট এত মূল্যবান এত দামি, তো গতকালের গোলমালটা আমি করছিলাম যে আপনি যাতে ঘুম থেকে উঠতে না পারেন আমি এই শয়তানিটা করছিলাম, কিন্তু আমি যখন দেখলাম যে ইয়া আল্লাহ করলাম কি আমি তাহাজ্জুদ ছুটাইয়া দিলাম এর পরিণামে উনি তো আরো অনেক ঊর্ধ্বে উঠে গেলেন, থাক তাহলে ঊর্ধ্বে উঠার দরকার নেই আগের পোস্টেই থাক, তবুও তো আমি একটু লাভের মধ্যে থাকলাম যে আর একটু প্রমোশন করতে পারলো না প্রমোশন পাইতে পারলো না, কি কথা বুঝেন নাই, কিন্তু হুজুর ওই গতকালের এই আপনার প্রমোশন যেটা হয়ে গেছে আর যেন এরকম ঘটনা না ঘটে, আপনি তাহাজ্জুদ তো ছাড়বেন না আমি জানি, থাক আগের জায়গায় থাকেন, কিন্তু এত উচ্চতর নৈকট্য আর এত উচ্চতর প্রমোশন এটা যেন আর ঘটতে না পারে, সেই জন্য হুজুর আজকে এই খেদমতটা আমি করছি। কি কথা বুঝেন নাই ভাইরা? আমার প্রিয় বন্ধুরা, এটা বললাম ওই প্রসঙ্গে যে অনেক সময় ন্যাক আমল ছুটে, কিন্তু ন্যাক আমল ছুটার পরে এই বন্দার মধ্যে এমন কষ্ট, এমন দুঃখ, এমন লজ্জা, অনুতাপ, অনুসূচনা পয়দা হয় যেটার বরকতে সারা জিন্দগি ইবাদত করে অন্যরাজ্যে পর্যন্ত পৌঁছে এই লোক মুহূর্তে একটু ব্যথা, একটু কষ্ট, একটু অনুতাপ, এক চিৎকার সে পর্যন্ত পৌঁছে যায়। বরং আল্লাহর কসম অনেকে সেখান থেকে ছাড়ায় উর্ধে চলে যায়। নাওমি ধাম্ম বাস কেরিন্দানে বাদানোষ নাগা বয় খুরুশ বমঞ্জিল সিদান হজরত হাকিম মোহাম্মদ মুজাদুদ্দিল্লাহ মরানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলের মতো এত বড় মাপের মানুষ, যিনি লক্ষ লক্ষ আলেমে দিনের শীর্ষ মুরব্বী ছিলেন, পথ প্রদর্শক ছিলেন, ইমাম ছিলেন, সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ মতো এত বড় আলেমে দিন মুজাদ্দিদ, তিনি ঘটনা শুনান। কি ঘটনা? যে একটা মহিলার মৃত্যুর একটু পূর্বে হঠাৎ করে কি জানি বলে, বাড়ির কেউ বুঝে না, মৃত্যুর আগে কি জানি বলতেছে বিলবিল করে, কেউ বুঝতে পারতেছে না। তো সকলে পেরেশান যে ব্যাপার কি কি বলে। পাশের এক মসজিদে ইমাম সাহেব ভালো আলেম ছিলেন, বড় আলেম ছিলেন। সেই ইমাম সাহেবকে খবর দেওয়া হয়েছে যে হুজুর আপনি একটু জলদি আসেন, আমাদের এখানে এক মহিলার মৃত্যু হচ্ছে, আমরা একটু পেরেশানিতে আছি, আপনি একটু সাহায্য করেন। তো হুজুর আসছেন, আসার পরে শুনলেন তো লোকদেরকে বললেন, বাড়ির লোকদেরকে, যে এই মহিলা কি বড় ওলিয়াল্লাহ, বহুত বড় এবাদত বন্দিগি আমলের অভ্যাস ছিল, এরকম মনে হয় তার কথায়? না না না, এ তো কোন এরকম ভালো আমলের অভ্যাস ছিল না, এই মহিলা এরকম কোন ন্যাক আমলের অভ্যাস নেই, রোজা নামাজ ইত্যাদির কোন খোঁজ খবর নাই, সবার মতো এরকম যে আম সাধারণ বেলাগাম জিন্দগি তার ছিল। আরে ভাই তোমরা কি বলো, তোমাদের কথা আর এই মহিলার বর্তমান মৃত্যু পূর্বের নুরানি অবস্থা দুইটার মধ্যে মিল পায় না। দেখো তার কোন ভালো আমল তোমাদের নজরে ছিল কিনা। বলে হ্যাঁ, একটা বিষয় তো মনে পড়ে, সেটা হলো প্রতিদিন যখন আমাদের পাশের এই মসজিদে আজান হইত, আজান হলে মহিলা তখন নিজে কথাবার্তা বন্ধ করে দিতেন, মহিলা কথা বলতেন না, আর সকলকে বলতেন এই আল্লাহর নাম নিতেছে আল্লাহর ঘরে, এই সঙ্গে কথা বলো না, চুপ থাকো, আল্লাহর নামের আদর করো, আল্লাহর নামের শ্রদ্ধা করো, সম্মান প্রদর্শন করো। প্রতিদিন এই জিনিসটা আমরা দেখতাম। ওই আলেমে দিন আল্লাহর এই বলি তিনি তখন বললেন, আহা মনে হয় সেই আমলটুকু আল্লাহর নজরে এত পছন্দ হয়ে গেছে যে আল্লাহ পাক তাকে মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করছেন। কারণ হল এই মূর্খ মহিলা যে আরবি বলতে কিচ্ছু জানে না, আলিফ বা তা সাও পড়তে পারে নাই, সেই মহিলা পরিষ্কার আরবি ভাষায় বলতেছে ইন্না হাযাইনির রাজুলাইনিল আবিয়াযাইনি ইয়াকুলানি উদখুলিল জান্নাতা, এই দুইজন নূরানি মানুষ আমাকে বলছেন হে মহিলা চলো তুমি জান্নাতে প্রবেশ করো। ওই দুইজন নূরানি মানুষ মানে দুইজন নূরের ফেরেশতা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এজন্য প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুন্নু বিল মুমিনিনা খায়রা, এখানে হাদিসের মধ্যে মুমিন মানে যার সিনাতে শুধু ইমানটুকু আছে, যে যার ভিতরে ইমান আছে, যে মুসলমান, প্রত্যেক মুসলমানের প্রতি সুধারণা পোষণ করা ফরজ, প্রত্যেক মুসলমানের প্রতি সুধারণা পোষণ করা কি ফরজ, কাও কারো ব্যাপারে খারাপ ধারণা করতে নাই, এই লোক নামাজ পড়ে না, এই লোক হজ ফরজ হিসেবে হজ করতে যায় নাই, এ লোকের ব্যবহার খারাপ, অতএব সে আমার চেয়ে নিকৃষ্ট, আমি উঁচু দরের মানুষ, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, যে নিজেকে বড় কিছু মনে করে সে ধ্বংস এবং বরবাদ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক বুজুর্গ ছিলেন হযরত আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের সামনে যখন হাজির হলেন, তখন সেই বুজুর্গ এতটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক দেওয়ানা ছিলেন, তিনি বললেন ফি হালাতিল বুদে রুহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদ আননি ওয়া হিয়া নাইবাতি ওয়াল আনা দাওলাতুল আসবাহ কদ হযরাত ফামদুদ ইয়ামিনাকা কে তাহজা বিহা সফাতি, হে পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দূরে ছিলাম, আপনার মহব্বতে ছটফট করতে থাকতাম, আমি আসতে পারতাম না, আমার দেহ নিয়া আমার মনটা ছুটে আসতো আপনার রওজা শরীফে, আজকে সশরীরে আমি হাজির, আমি আপনার বংশধর, ইয়া রসুল্লাহ আপনার ডান হাত মুবারক একটু বের করে দেন, আমি একটু চুম্বন করব, আমি একটু চুমু খাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে লিখছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত মুবারক রওজা শরীফ থেকে বের হয়ে আসছে এবং এই বুজুর্গ ছুটে গেছেন গিয়া ডান হাত মুবারক চুমু খাইছেন। আর এই ঘটনা যখন ঘটে পুরা মসজিদে নববী, বিশাল মসজিদে নববী খালি নূরে ঝলমল করতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নূরে ঝলমল করতেছিল। এই ঘটনার দর্শক যারা ছিলেন হাজার হাজার লোক, এক বর্ণনাকারী ইতিহাসবেত্তা লিখছেন 90,000 মানুষ, তার মধ্যে এই ঘটনা যিনি দেখছেন একজন ছিলেন খোদ হযরত বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই বুজুর্গ, ওনার নাম আহমদ সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, কত বড় মানুষ যে তিনি তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিচ্ছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তার মনের আরজু পুরা হওয়ার জন্য এত বড় মাপের বুজুর্গ বলি আল্লাহ একদিন রাস্তা দিয়ে আসতেছেন। একজন ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম, তিনি তখন বলতেছিলেন মুসলমানদের সমাজের বিখ্যাত এক বুজুর্গ, এক আলেম দ্বীন, ওই যে আসতেছেন দেখতে পাচ্ছি আমি, আজকে তার একটা পরীক্ষা আমি নিব, যদি তিনি পরীক্ষা উত্তীর্ণ হন আমি তোমাদের সঙ্গে ওয়াদা দিলাম সব পরিবারে আমি মুসলমান হয়ে যাব। দেখতে দেখতে ওই বুজুর্গ নিকটে আসলেন, সৈয়দ আহমদ কবির রেফাই নিকটে আসলেন, বললেন যে হযরত আপনাকে একটা প্রশ্ন করব, এই যে রাস্তার পাশের কুকুর এটা উত্তম না আপনি উত্তম? আমি কথাটা শুনতে চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখন কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি, কোন মিনিস্টার অথবা কোন পীর সাহেব, কোন শেখুল হাদিস সাহেবকে রাস্তার মধ্যে কেউ যদি ধরে বলে যে স্যার আপনি বড় না রাস্তার পাশের কুত্তাটা বড়, কোনটা উত্তম একটু শুনতে চাই, অবস্থা কি দাঁড়াবে বলেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আশ্চর্যের বিষয় যে এই বুজুর্গ সাইয়েদ আওলাদের রসুল এবং এত বড় আলেম, এত বড় বুজুর্গ বলি আল্লাহ, এত বড় উচ্চ মাকাম তার, কিন্তু তিনি শান্তভাবে বললেন আমার ইহুদি বন্ধু শোনো, যদি আল্লাহ পাক দয়া করে আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন আল্লাহর কসম এই কুকুর থেকে আমি উত্তম, আর যদি নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করেন যদি এমন হল ঈমান নিয়ে যদি আমি কবরে না যেতে না পারি নিঃসন্দেহে এই কুকুর আমার চেয়ে উত্তম। সাথে সাথে ওই ইহুদি মুসলমান হয়ে গেল, তার পরিবারের লোকজনকে সে মুসলমান বানাইল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য আমার ভাইরা কোশ্চিন কালো বড় সে বড় এলেম, বড় সে বড় আমল হওয়া সত্ত্বেও কখনো নিজেকে বড় মনে করতে নাই, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমি যে বিষয়টা বলতেছিলাম সেটাকে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমরা আমলের মেহনত করতে থাকব, চেষ্টা করতে থাকব, কোশ্চিন কালো আমলের রাস্তা ছাড়বো না, চেষ্টা করতেই থাকব, চেষ্টা করতেই থাকবো, চেষ্টা করতেই থাকব, কিন্তু যদি হাবা হাজার বার ব্যর্থ হলে আবার চেষ্টা করব, কোশ্চিন গেল পথ ছাড়ব না। হ্যাঁ, হযরত হাকিমুল মতর খলিফা ফাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইকে লোকেরা বলছিল যে হযরত কোন রাস্তায় গেলেন, সব তো খুয়েলেন, হ্যাঁ জীবনটাই নষ্ট করলেন। হযরত ফাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে নিকাম্মা হুয়া গর তো মরজুব ক্যা গম, বড়ি কার আমদ ই বেকার ইয়া হে, দুনিয়ার মানুষ তোমরা আমাদেরকে ব্যর্থ বলো, হ্যাঁ কিন্তু আল্লাহর রাস্তায় পড়ে থাকা এটা কোশ্চিন কালো ব্যর্থতার কারণ হইতে পারে না, নিঃসন্দেহে আল্লাহর রাস্তায় পড়ে থাকলে আল্লাহ পাক কামিয়াব বানিয়ে দিবেন, তোমরা আমাদেরকে যতই গালি দিতে থাকো না কেন। এই বুজুর্গ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, নচিত কর সকে নফসে কে পহলো আঁকো তো ইউ হাত পাও ভি ঢিলে না ডালে, আরে উসসে কুষ্ঠি তো হয় উমর ভর কি কবি ও দবালে কবি তু দবালে, দীর্ঘদিনের চেষ্টা মেহনত মুজাহাদা জিকির আমল সৌবত শেখের সৌবত ইত্যাদির পরও এখনো যদি তোমার নফসকে তুমি দমন করতে না পারো, এখনো যদি তুমি কামিয়াব হইতে না পারো, তুমি নিরাশ হইও না, তুমি আশা ত্যাগ করো না, তুমি ব্যর্থ কাম হয়ে যাও না এবং হাত পা ছাড়িয়ে তুমি বসে যাও না। আরে উসসে কুস্তি তো হয় উমর ভর কি, এই নফসের বিরুদ্ধে আমাদের লড়তে তো হবে মৃত্যু পর্যন্ত। তুমি এই দুই চার পাঁচ দশ বছর 15-20 বছর 30 বছরের মোজাহাদার পরে এখন মনে করতেছে আমার দায়িত্বই শেষ, আমি যখন ব্যর্থ, আমি যখন কামিয়াব, আমি আর করবো কি, চলো জাহান্নামে যাই, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক, এটা কি কোশ্চিন কালো হতে পারে? জো না কাম হোতা রহে উমর ভর ভি, বহরহাল কোশিশ তো আশেক না ছোড়ে, সারাটা জীবন তোমার যদি ব্যর্থই হইতে থাকো, এখন পর্যন্ত পূর্ণ কামিয়াবি তুমি অর্জন করতে পারো নাই, তুমি কি তাই আল্লাহকে আর তালাশ করবে না, আল্লাহকে তাই আর চাইবে না, অথবা আল্লাহর পরে অন্য কোন খোদা তুমি তালাশ করতে যাবে? নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসফ আলী থানভী নবরুল্লাহ তাআলা আমার কথাও বলেন, এক বুজুর্গ 70 বছর পর্যন্ত আমল ইবাদত নামাজ রোজা এবং তাহাজ্জুদে এমন মজবুত জিন্দগিওয়ালা, একদিনও তার তাহাজ্জুদ ছুটে না। এই অবস্থা থেকে এক যুবক তার পিছনে লাগছে, তার খেদমত করবে, গিয়া খেদমত করে। কিছুদিন থাকার পরে এই বুজুর্গের সুবতে তারও এতটা উন্নতি হয়েছে, অনেক বিষয়ে তার কাজ হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আল্লাহ খুলে দেন কোন বিষয় তার সামনে। একদিন ভোর রাতে এই বুজুর্গ যখন তাহাজ্জুদ পড়বেন, ওই খাদেম উজু পানি নিয়ে আসছে এবং তখন বলে, হযরত জি, এই মাত্র আসমান থেকে এক আওয়াজ আসলো, আমি শুনলাম, আপনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, হে বুজুর্গ, লাখ তুমি আমল করো আর ইবাদত করো আর তাহাজ্জুদ পড়ো, তোমার কোন আমল আমার দরবারে কবুল না। ওই বুজুর্গ তখন বললেন, বাবা তুমি তো আজকেই শুনলা, আর তো শুনো নাই? না, আমি আর শুনিনি, আজকে শুনলাম। আমি 70 বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, প্রত্যেকটা রাতে ভোর রাতে যখন আমি উঠি এইরকমই আওয়াজ আসমান থেকে আসতে থাকে, এই কথাই আমাকে বলা হয়, তোর কোনো ইবাদত কোন আমল কোন তাহাজ্জুদ কবুল না, লাখ তুই পড়তে থাক। ওই যুবক ছেলেটা তখন বলল, হুজুর, যখন কবুল হবেই না, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিতেছেন আপনাকে এলহাম যুগে, তাহলে ইবাদত কেন করতেছেন? তখন ওই বুজুর্গ বললেন, বাবা, এই খোদা ছাড়া আর তো কোনো খোদা নেই, এই দুয়ার ছাড়া আর তো কোনো দুয়ার নেই, কবুল করলো এখানে আসি, কবুল না করলো এখানে আসি, লাখবার তাড়ায় দিল এখানেই আসি, রদ্দেউবে আসকুবুরে দিগারা লালো মারোয়ারি সংগাসরা মুরিদ, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, হেদায়ত দেন, নূর দেন। বস এই কথাই বুজুর্গ বললেন যে, এই আর তো কোনো খোদা নাই, একই খোদা, আর কোন আল্লাহ নাই, একই আল্লাহ, আর তো কোন দুয়ার নাই, একই দুয়ার। এই কথাটুকু বলার পরপরই হঠাৎ ওই দিন আসমান থেকে আওয়াজ আসলো, কবুল আস্ত গরচে হুনার নেস্তাদ কে জুজমা পানাহে দিগার নেস্তাদ, হে বান্দা তুমি কি শুনাইলা, আমি কবুল না করলো আমার দুয়ার ছাড়বা না, এই একটা মাত্র কথার কারণে সারা জিন্দগির সবগুলো আমল একসঙ্গে কবুল করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে নাকাম হোতা রাহে উমর ভরবি বারহাল কোশিশ তো আশেক না ছোড়ে, ইয়ে বান্দা ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे तो 100 बार जोड़े। अल्लाह पाक संगे मोहब्बत बंधन अटूट रखते ही, जेको त्यागर बिनिमय जेको चेष्टार बिनिमय अल्लाह पाक प्रत्येक के तौफिक दें, कबूल करें हमारे जो अल्लाहर रास्ता के अल्लाह पाक सहज कर दें। আমার ভিতরে এই ব্যাপারে যারা দুর্বল মানুষ, যে আমল করে খালি ব্যর্থ হয়, আগাইতে পারে না, পুরানা পুরানা মুরিদ, পুরানা পুরানা আমলের অভ্যস্ত মানুষ, এমন সব বিষয়াদি বলতে ইচ্ছা করে, কিন্তু বড় বড় আলেম ওলামা বুজুর্গ আরেকজন সবাইকে দেখতে দেখতে ফের আমি চুপচাপ থাকি, যে তারা কোন ফতোয়া দিবে তো ঠিক নাই, কথা বুঝেন নাই। আমি কিছু না বললো, হযরত হাকীমুল উম্মত মাওলানা থানভীর মতো মানুষ যে কথাটা বলে গেছেন সেটুকু শোনানোর তো সাহস আছে, সেটা হল হযরত থানভী বলতেন, মুসলমানরা, তোমরা তো আজকে যে কোনো মুসলমানকে দেখলে মনে করো, আরে ওই একটা জাহান্নামি যায়, ওই ডান দিকে দেখলাম ওই কয়টা জাহান্নামি, বাম দিকে কয়টা জাহান্নামি, সব জাহান্নামির দলই দেখলাম রাস্তায় বাইরে হইলে, মসজিদে যে সব ডাইনের ভাবে জাহান্নামিরা নামাজ পড়তে আসছে, আমার চোখে সব দোজকি দুষ্ট দুরাচার আর জাহান্নামি। হযরত থানভী বলেন, কোরআন সুন্নার আলোকে যতটুকু আল্লাহ পাক আমাদেরকে দিনের এলেম দান করছেন, সেটা হল কাল কিয়ামতের ময়দানে দেখতে পাইবা যে আল্লাহ পাক এক এক বাহানা দিয়ে এক এক বান্দাকে বলতেছেন, যা তোরে মাফ করে দিলাম, আরেক বান্দা যা তোরে মাফ করে দিলাম, আরেক বান্দা যা তোরে মাফ করে দিলাম। হযরত থানভী বলেন, আমার ধারণা মোতাবেক কম মুসলমানই এমন হবে অন্তত কিছুক্ষণের জন্য যাদের জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, কম মুসলমান এরকম হবে। তাও তো এই যে আল্লাহ পাক জাল্লা জালালু অনমনা ওয়ালু যখন দেখবেন যে আইনের পেঁচে পড়ে এই মুসলমান বন্দা কয়টা আমার জাহান্নামের আগুনে পড়ে গেছে। আল্লাহাক ডাক দিবেন, এই নবী নবীরা কোথায়, আউলিয়া একরাম কোথায়, ওলামায় দিন কোথায়, জলদি আসো, শোহাদা একরাম কোথায়, যাও এদের মধ্যে যাকে যাকে ইচ্ছা তোমরা সুপারিশ করবা, আমি সুপারিশ মঞ্জুর করবো, মাফ করে দিব, জান্নাত দিয়ে দিব। এটা তো কারো পর সুপারিশ না, খোদ রব্বুল আলমিন নিজে ডাক দিবেন এবং আল্লাহ পাক বলবেন যে তোমরা সুপারিশ করো। আল্লাহ পাক নিজে সুপারিশ করার জন্য অর্ডার দিবেন, পারমিশন দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নবী রসুলগণ গিয়া তালাশ করে করে যাকে যাকে চিনতে পারেন বস নিয়ে যাবেন, চলো তুই চল তুই জাহান্নাম থেকে তালাশ করে বাইর করে আল্লাহ পাকের সামনে পেশ করলেন, আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলেন, সব জান্নাতে চলে গেল। কি কথা বুঝতেছেন না? তো নবীরা সুপারিশ করবেন, আউলিয়া একরাম সুপারিশ করবেন, আলেম উলামারা সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, সকলের সুপারিশের পালা চূড়ান্ত ভাবে যখন একদম শেষ আর কেউ সুপারিশ করে না, কি আর তোমাদের কেউ নাই? না আল্লাহ, যারা যারা মুমিন ছিল একজন একজন করে বাইসে বাইসে সব নিয়ে আসছি আমরা, একজনও ছাড়ি নেই জাহান্নামের মধ্যে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু তখন বলবেন যে নবীদের পালা শেষ, ওলিয়া ওলিয়া আলেমদের সুপারিশের পালা শেষ, এখন বাকি আছেন শুধু রহমান, সীমাহীন দয়াওয়ালা। আল্লাহ পাক এমন 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 গুনাগার বান্দা জাহান্নামের কোন পাথরের নিচে চাপা পড়ে থাকবে, কোন নবী রসুলরা পর্যন্ত চিনতে পারবেন না। ওলিরা আলেমরা চিনা তো দূরের কথা, নবী রসুলগণ পর্যন্ত চিনতে পারবেন না, স্বয়ং রব্বুল আলামিন শুধু তাদেরকে চিনবেন। আল্লাহ পাক কুদরতের হাত দিয়ে তাদেরকে বাইর করে নিয়ে এসা, জান্নাতের বাইরে জাহান্নামের পরে একটা নহর আছে, একটা দরিয়া আছে, যে দরিয়ার নাম নহরুল হায়াত, এর ভিতরে ঢালবেন এবং আল্লাহ পাক তাদেরকে ওখানে গোসল করে জাহান্নামের দাগ থেকে পরিষ্কার করে তাদেরকে জান্নাত দান করে দিবেন। এবং সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের যে মুসলমান তার মধ্যে থাকবে তাকে আল্লাহ পাক এই দুনিয়ার মতো দশ দুনিয়ার বরাবর জান্নাত দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় তাবি, এত বড় তাবি মুহাদ্দিস ফকি, তিনি বলতেন যে হে আল্লাহ, অন্তত শেষ নম্বরে যে মুসলমানকে আপনি নাজাত দিবেন ওই নম্বরে আপনি হাসান বসরিকে কবুল করেন। এজন্য আমার ভাইরা নিজেকে বড় না মনে করা চাই, কিন্তু আমলের রাস্তাও ত্যাগ না করা চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসফ আলী থানভি রহমতুল্লাহের মতো মানুষ, তিনি বলতেন যে জান্নাতে যাবে তো আল্লাহর বড় 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 মাপের বান্দারা, আমার মতো গুনাগার আশরাফ আলী আমি জান্নাতে যাওয়ার কোন রকমেরই যোগ্য না, কিন্তু হে আল্লাহ জাহান্নামের আজাবও তো সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে ফরিয়াদ, হে আল্লাহ হে দয়াময়, অন্তত জান্নাতীদের জুতার মধ্যে আশরাফ আলীকে একটু জায়গা দিয়ে দিন। এই বলতেন এত বড় আলেমে দিন মুজাদ্দিদ বলি আল্লাহ, তাহলে আমরা কি ভাববো? এজন্য আমল করতে থাকা, কিন্তু কোশ্চিন কালো নিজেকে বড় মনে করতে না করা, আর সব সময় সকলের প্রতি নেক ধারণা রাখা। কি জানে কোন বান্দাকে আল্লাহপাক কিভাবে মাফ করে দিবেন, আল্লাহপাক জাল্লা জালালু আম্মা ওয়ালু আমাদেরকে কবুল করেন, আমাদেরকে মাফ করেন। তবে যে কোনো না কোনো কামেল বলি আল্লাহ, কোন কামেল শেখের সঙ্গে সম্পর্ক রাখা চাই, আল্লাহ বলাদের পরামর্শে জিন্দগি বানানো চাই, কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন হুমুল কওম লা ইসকা বিহিম জালিসুহুম, আল্লাহ পাক পরিষ্কার ভাষায় গ্যারান্টি দিয়ে বলছেন যে আমার প্রিয় বান্দাদের সঙ্গে যারা আসা যাওয়া উঠা বসা সম্পর্ক রাখবে এরা কপাল পোড়া হবে না, নিঃসন্দেহে ভাগ্যবানদের কাতারে স্থান লাভ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কবি আলম গুলিস্তান আর কবি বীরানা হতা হয় হতা হয় বাবা সে খাতিরে দিওয়ানা হতা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দেন। আর একটা বিষয় কি হলো জানি না, যে ভালো ভালো আমলওয়ালা লোকের মধ্যে আমাদের সুন্নত ছুটতে থাকে, হাতের নখ বড় বড়, মুখ এত বড় যে উপরে ঠোঁটের কিনারা ঢাকে, অথচ উপরের ঠোঁটের কিনারা ঢাইকে যায় পরিমাণ, মুখ বড় রাখা মাকরুহে তাহরিমি গুনাহে কবিরা, বড় কঠিন গুনাহের বিষয়। আমরা কেন এরকম করতেছি ভাইয়েরা? নেক মানুষ পর্যন্ত ভালো ভালো এলেমওয়ালা আমলওয়ালা, কিন্তু মোজটা সুন্নত মোতাবেক রাখার তৌফিক হয় না, হাতের নখগুলো কাটার তৌফিক হয় না। হজে যাইতেছে হাজি সাহেব এরামের কাপড় পরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছেন, হাতের নখ বিশাল বড় বড়, পায়ের নখ বিশাল বড় বড়। কি হলো আজকে আমাদের? আমার প্রিয় বন্ধুরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসলো সেই মোতাবেক আমল করলো মানে নিঃসন্দেহে সে আমাকে ভালোবাসে। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো নিঃসন্দেহে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ তাআলা। আমার মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের নকশা এই জীবনে যারা ধারণ করে এই সুন্নতের নকশা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। হযরত মাওলানা ইসমাইল সাহেব আল্লাহ পাক তার হায়াতে অনেক বরকত দান করেন, আফিয়তের সঙ্গে আরো বেশি খেদমতের জন্য কবুল করেন। এই কিশোরগঞ্জে অনেক বছর থেকে তিনি তার এই দুর্বিয়তির জলসা চালু করছেন। প্রথম প্রথম মুষ্টিমেয় লোক আসত, আস্তে আস্তে বাড়তে থাকছে। আজকে মাশাআল্লাহ কত বড় মজমা, আর নিঃসন্দেহে যত লোক সম্পর্ক রাখে তাদের মধ্যে আসতে পারছেন একদমই মুষ্টিমেয় লোক। কি উন্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আসফ আলী থানবী রহমতুল্লাহ আলাই কে হযরত হাজী মুদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই বলছিলেন, মিয়া আসফ আলী কিছু সময় এরকম বাইর করো, আল্লাহর বন্দাদেরকে দিনের কথা, আল্লাহর মহব্বতের কথা, এসলা ও তাজকিয়ার কথা শুনাবে। যদি লোকজন নাই থাকে, কেউ নাই, তো নিজে একলা একলা কিতাব পড়বা, নিজেরটা নিজেই শুনবা। হযরত হাকিম উল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাই বলেন যে আমি ভাবলাম ওই যুগে বড় বড় বুজুর্গরা ছিলেন তো, বড় বড় আলেমরা, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ এর মতো মানুষ তখন দুনিয়াতে, মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ এর মতো মানুষ, একদম পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামা এবং আউলিয়া মৌজুদ, আর হযরত থানবীর তখন বয়স কম, তরুণ বয়স। হযরত থানবী বলেন যে আমি ভাবলাম কি আমার কথা শুনতে আসবে কে, আমার মজলিসে বসবে কে, কিন্তু আমার মুর্শিদের নির্দেশ তা তো অমান্য করা যাবে না, সেজন্য আমি ভাবলাম যে দোকান খোল না আমারা কাম হয়, গ্রাহক ভেজ না আল্লাহ মিয়া কা কাম হয়। আরে ভাই, দোকান খোলা হলো দোকানদারের কাজ, গ্রাহক কি আগে থেকে চুক্তি করে, এই মিয়া আপনি কিন্তু আমার দোকান থেকে সদায় নেবেন, আপনি আপনারা কিন্তু আমার দোকান থেকে, 1000 লোকের দস্তখত নিয়ে পরে কি কেউ দোকান খুলে, তা তো না। আল্লাহর রহমতের উপরে ভরসা রাইখা একজনে বিসমিল্লাহ করে দোকান খুলে দেয়, এই মুদি দোকান 100টা আছে তার পাশে আরেকটা খুলে দেয়, উদ্দেশ্য হল যে আল্লাহ পাক ওরে 100 জনকে পালেন তো আমারও পালবেন না, আল্লাহ পাক আমারও পালবেন, ওদের দোকানে আল্লাহ পাক গ্রাহক পাঠান তা আমার দোকানে কি পাঠাবেন না। তত থাকিয়ে বলব তানুই বলেন, আমি ভাবলাম যে দোকান খোলা হলো দোকানদারের কাজ, গ্রাহক পাঠানো হলো আল্লাহ পাকের কাজ, বিসমিল্লাহ করে দোকান খুলে দিলাম, আর তো সারা দুনিয়া থেকে আল্লাহর দেওয়ানারা সেখানে দলে দলে পৌঁছতে থাকছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্য সিলসিলার যে সকল মাশায়েক যাদেরকে আমাদের বুজুর্গগণ এজাজত দিয়ে দিচ্ছেন, তাদের উচিত যে অন্তত কিছু সময়ের জন্য আল্লাহর বান্দাদেরকে নিয়ে বসা, দিনের কথাবার্তা শোনানো, আমাদের আকাবের দিনের কথা শোনানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন, এবং আল্লাহ তাআলা বিলকুল মাফ ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমি এখানে বসার আগ পর্যন্ত আমি জানতামই না যে আমি কি বলবো, চুপচাপ বসেছিলাম, অসুস্থ শরীর, দুর্বল মানুষ। তো ভাবলাম যে ভাই আলেম ওলামা বুজুর্গান দিন আছেন, তারা দোয়া করবেন, যে আল্লাহ ওয়ালাদের সম্পর্ক ছিল তারা দোয়া করতে থাকছেন, আর যে এক আল্লাহর ওলির কাছে আসছি উনিও তো দোয়া করবেন। বসার পরে আস্তে আস্তে কোত্থেকে এই সকল কথা ইয়াদ হইতে থাকছে, এতক্ষণ পর্যন্ত যা শোনানোর তৌফিক হল, আল্লাহ তাআলা মাফ করে দিয়ে কবুল করেন। দোয়া আপনি করে নেন। ভাই মাইক বলা করবে, হুজুর সামনে মাইকটা দাও, আজকে আপনি দোয়া করবেন না আমরা আমিন আমিন করবো। ভাই মাইক বলা করে আমাদের জন্য দোয়া, হুজুরের জামাই যে এক্সিডেন্ট হয়েছে তার জন্য দোয়া, আমাদের সকলের জন্য দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ, اللهم صل على سيدنا مولانا ما صليت عليه إنك حبيب، اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مرضا إلا شفيت ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى ربنا ظلمت وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم احسن عاقبتنا بالأمور كلها واجنا من خزي الدنيا وعذاب الآخرة ربنا هب لنا من أزواجنا ذريتنا كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن لحقنا علينا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم الأموات إنك سميع قريب مجيب الدعوة الله আল্লাহ যদি সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ সমস্ত মুসলমানের গুনাহকে মাফ করে দাও জিন্দাবাদ সকলকে মাফ করে দাও আল্লাহ আমাদের তুমি হেদায়েতের হাওয়াকে চালু করে দাও আল্লাহ শান্তির ফয়সালা করে দাও আল্লাহ সমস্ত আপদ থেকে হেফাজত করো আল্লাহ বিশেষ করে বারবার আল্লাহ বারবার ভাই বন্ধুর ভাব করো আল্লাহ আল্লাহ জুলুম থেকে হেফাজত করো আল্লাহ জালেমকে তুমি হেদায়ত দিয়া দাও জালেমদেরকে হেদায়ত দিয়া দাও আর হেদায়ত দুর্ভাগ্যে না থাকে আল্লাহ কৌমে আদ কৌমে সরমদ ফেরাউন নমরুদ সাদ্দাদকে যেরকম ধরেছে তোমার কুদরতের জন্য এরকম পাকড়াও করে আল্লাহ আল্লাহ সমস্ত দুনিয়ার মুসলমানের হেফাজত করো আল্লাহ এই গুনার কারণে আমাদের পরীক্ষাকে আর দীর্ঘায়িত করো না আল্লাহ আমরা জয়েব আমরা দুর্বল আল্লাহ তোমার ওই হাবিবের করি একটু ক্রমতি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ইমানের ভে উঠায় দাও আমলের ভে উঠায় দাও সুন্নতের ভে উঠায় দাও সুন্নতের ভে উঠায় দাও আল্লাহ ইউনিভার্সিটির দিনিয়া প্রাইমারি পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিনই ফেজাকে কায়েম করে দাও আমলি হাওয়াকে চালু করে দাও ইমান আকিদার হাওয়াকে চালু করে দাও তোমার হাবিবের সুন্নতকে জিন্দা করে দাও প্রতিটি দিলে তোমার কালামে বাগের সহি তেলাওয়াত ঢুকিয়ে দাও তোমার ইসলাম মহাবতের আগুনেরা জ্বালিয়ে দাও সে আগুনের দ্বারা তোমাদের দিলে সমস্ত আবর্জনাকে জ্বালিয়ে বৎস করে দাও আল্লাহ যে সমস্ত আসাতিজা আগামের মাশায়েখিন আল্লাহ যাদের দ্বারাই দিনের নেমত এলমের নেমত আমরা পেয়েছি আল্লাহ বিশেষ করে আমাদের শেখ মুর্শিদ আরবুল আতমান হাকিম আক্তাসব রহমাতুল্লাহ আলাইহি সালাসলে আরবার সমস্ত বুজুর্গান দিনকে আল্লাহ রাফে দরজাত নসিব করো ওরাদের নকশা কবজের উপর চলার আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মজলিসকে কবুল করো। আল্লাহ যারা হাজির হয়েছেন চলে গেছেন হাজির হইতে পারেন নাই, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আউলিয়া সিদ্দিকিনদের শেষ মোকাম পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ মোবাইলের ফেতনা, টিভির ফেতনা, ইন্টারনেটের ফেতনা, গায়েবদের ফেতনা, বেফরদিগির ফেতনা, দাজ্জালের ফেতনা, সমস্ত ফেতনা থেকে আমাদেরকে, আমাদের বিবেচ্য সন্তানদেরকে, সমস্ত উম্মতকে, তার বিবেচ্য সন্তানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তোমার কুদরতের দ্বারাতে হেফাজত করে নাও, যারা রোগী আছে রোগ মুক্ত করে নাও। আল্লাহ আমার উস্তাদ মহতরামের মেয়ের জামাতা এক্সিডেন্ট করে দাঁড়ার হাড়টি ভেঙে গেছে, অবলি ভেঙে গেছে, আল্লাহ কমর থেকে অচল হয়ে গেছে। আল্লাহ তুমি সমস্ত ডাক্তারের ডাক্তার, আল্লাহ তোমার আশিকিনদের নিয়ে তোমার কাছে যাইতেছি, আল্লাহ তাকে অতি তাড়াতাড়ি সুস্থতা ফিরিয়ে দাও, আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থতা ফিরিয়ে দাও, আরো যারা রুগী আছেন তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমার আম্মা যান 100 বছর উপরে বয়স, আল্লাহ পরে ব্যথা পাইছেন, দুর্বল হয়ে গেছেন, এস্তমাতে এখানে আসতে মাদ্রাসা আসতে পারি না, চটপট করতেছেন, আমি জয়া দেখা করতে পারতেছি না, আল্লাহ ওনাকে তুমি সুস্থ করে দাও। আমাদের আয়াতকে পায়রা দাও, আল্লাহ যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের ন্যায় উদ্দেশ্য পূর্ণ করে দাও। আমাদের সমস্ত মত মুসলিমাদের সমস্ত ন্যায় হাজতকে তুলি পূর্ণ করে দাও। আল্লাহুম্মা বাল্লিগ মিন্না ইলা রাউযাতি হাবিবিকাল মুহতারাম আলফা আলফা সালাওয়াতি ওয়া তাসলিম ওয়ারযুকনা বিজিয়ারাতিল হারামাইন শরীফাইন জিয়ারাতান মাকবুলাতান মাগরুরা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নবীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নবীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين।
তরজুমানে আকাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুম এর বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ টাচ মোবাইলের হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715 8068 69 মুফতি শহীদুসালাম কাসিমী। বয়ান পর গ্রুপে অ্যাড হওয়ার জন্য যে নামে আপনি পরিচিত তার পূর্ণ ঠিকানা এবং যে যে পেশার সাথে আপনি যুক্ত আছেন তা বাংলা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোন সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নম্বরটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।